exclusively on FusionBD.com.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shuddho Bolibo. Recharge yourself.
শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, আর প্রত্যেক রবিবার রাতের মতন আজকেও রবিবার রাতে শুরু হয়ে গেছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, আর সাথে আমি রেহান রসুল আছি এবং রাত একটা পর্যন্ত আপনাদের সাথে থাকব। প্রতিটা যাহা বলিব সত্য বলিবতেই আমরা এমন কিছু অবস্থান তুলে ধরি, এমন কিছু ইস্যু বা কারণ তুলে ধরি, যেই কারণগুলো আমাদের মধ্যে আছে কিন্তু আমরা হয়তো ওভাবে প্রকাশ করছি না, বা সেটা নিয়ে দ্বন্দ্বের মধ্যে আছি, বা সেটার ভালো দিক বা খারাপ দিক আমরা খুঁজে পাচ্ছি না, কিংবা হয়তো সেটার ভালো দিক যেখানে থাকার কথা তার বদলে সেখানে খারাপ দিক বেশি আসায় সেই জিনিসটার উপরেই আমরা বিশ্বাস হারিয়ে ফেলছি। এ ধরনের ব্যাপারগুলো আমাদের সাথে ঘটছে। আজকেও রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব টপিকটা তেমনই একটা টপিক, যেটা নিয়ে আপনার হয়তো অনেক কিছু বলার থাকতে পারে, আপনার পরিচয় গোপন করে কিংবা আপনার পরিচয় দিয়ে হয়তো আপনার অনেক কিছু বলার থাকতে পারে। তবে সবাইকে প্রথমেই অনুরোধ করে নেব, আমি সবসময় যেটা শুরুতে বলে নিই, যে আমরা এই অনুষ্ঠানে কোনোভাবেই ধর্ম রাজনীতি এই ব্যাপারগুলোকে নিয়ে আসি না। দয়া করে আপনার যদি এই সম্পর্কে কিছু বলার থাকে তাহলে এই নাম্বারগুলোতে ফোন করবেন না, যেগুলো আমি টপিক বলার পরে দিতে যাচ্ছি। তো প্রথমেই আমি আজকে একটু বলে নিই যে আমাদের আজকের টপিকটা কি, আমাদের আজকের ইস্যুটা বা কারণটা কি। এটা আমি ফেসবুকে লিখেছি, ফেসবুকে যারা আছেন অর্থাৎ facebook.com/abcradioFM89.2 এই পেজে যারা আছেন তারা অলরেডি জানেন আজকের ইস্যুটা কি, সেটা ফেসবুক পেজে দেওয়া আছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব পোস্টের সাথে। আর যারা SMS প্যানেলের মাধ্যমে বা ফোন কলের মাধ্যমে সরাসরি আমার সাথে যোগাযোগ করেন তাদের জন্য আমি টপিকটা আরেকবার বলে নিতে চাই। আমাদের আজকের ইস্যু, প্রচুর ছেলে ও মেয়ে ভুল মানুষের সাথে ব্যক্তিগত তথ্য, ছবি ইত্যাদি শেয়ার করে সম্পর্ক গভীর থাকাকালে, আর সম্পর্ক নষ্ট হলে এদের অনেকেই ওইসব ব্যক্তিগত তথ্য ও ছবি জনসম্মুখে ফাঁস করে দেয়া হবে, এই হুমকির সম্মুখীন হয়, ভয় থেকে বাধ্য হয় হুমকি অনুযায়ী কাজ করতে কিংবা জনসম্মুখে অপমানিত হতে, অন্যথায় কেউ কেউ দ্বিতীয় পন্থা অবলম্বন করে, মানে লুকিয়ে যায়, পালিয়ে যায়, অন্য শহরে চলে যায়, কিংবা অনেক সময় আত্মহত্যার মতন বাজে পথও বেছে নেয়। সম্পর্কের এই ভয়ঙ্কর অবস্থান এড়ানোর কি কোনো উপায় আছে? সম্পর্ক তো সম্পর্কই, কিন্তু সেটারও একটা ভয়ঙ্কর অবস্থানে গিয়ে পৌঁছে যায়। মনে করেন ব্যাপারটা হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয়, আমি সেই এক্সাম্পলটা দিয়েই শুরু করব, এবং আমি জানি কারো যদি কিছু বলার থাকে এই ক্ষেত্রেই বলার থাকবে। আর ব্যাপারটা হচ্ছে এই যে প্রেম, লাভ রিলেশনশিপস, যখন মানুষের মধ্যে প্রেমের একটা সম্পর্ক তৈরি হয়, যেহেতু আগের কালে ফোন কলস এর মাধ্যমটা ছিল শুধুমাত্র TNT ফোন কলস, এখন সেটা নেই, এখন মানুষ গণমাধ্যমগুলোর মাধ্যমে আসে, অর্থাৎ ফেসবুক, সামাজিক সাইট যেগুলোকে আমরা বলি সামাজিক মাধ্যম, ফেসবুক, তারপরে হচ্ছে মেইল, তারপরে হচ্ছে পারহ্যাপস হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এরকম অনেকগুলো সাইটের মাধ্যমে মেসেজ আদান প্রদানের মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে একটা সম্পর্ক হয়তো অনেক সময় তৈরি পর্যন্ত হয়, তৈরি না হলেও সম্পর্কটা বাইরে হলেও দেখা যায় যে কথোপকথন বা একজনের সাথে আরেকজনের ইন্টারাকশনটা হচ্ছে এই সামাজিক মাধ্যমগুলোতে, এবং এই ইন্টারাকশনের মাধ্যমে তাদের মধ্যে ব্যক্তিগত যত কথা হচ্ছে সবকিছুর একটা ডেটা সেই সামাজিক মাধ্যম এবং সেই দুজন মানুষের কাছে ব্যক্তিগতভাবে রয়ে যাচ্ছে। তো ব্যক্তিগত সম্পর্কের সেই কথোপকথনগুলো, সেই ছবি বলি আমি, কথোপকথন বলি, বা ব্যক্তিগত যে কোনো তথ্য বলি না কেন, সেটাকে পরবর্তীতে সম্পর্কটা নষ্ট হয়ে যাওয়ার পরে ব্যক্তিগত না রেখে সেটাকে পাবলিক করে দেওয়ার বা জনসম্মুখে নিয়ে আসার যে বিচ্ছিরি একটা চিন্তা মানুষের মধ্যে কাজ করে, অন্য একজনকে ছোট করার জন্য, নিচু করার জন্য, যে চিন্তাটা অনেক সময় এটা প্রতিশোধ পরায়ণভাবে হয় যে তুমি আমার সাথে কেন ব্রেকআপ করলা, আমি তোমার সব ছবি ইন্টারনেটে ছেড়ে দেব, এই ধরনের ব্যাপারগুলো অনেক সময় হয়। বা অনেক সময় দেখা যায় যে একটা মানুষের সাথে প্রেম করেছে, তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে, ছাড়াছাড়ি হওয়া পর্যন্ত ঠিক আছে, এভরিথিং ফাইন, যখন দেখা যাচ্ছে যে ছেলেটা হয়তো আরেকজনের সাথে প্রেম করতে যাচ্ছে, তখন সেই মেয়েটার তরফ থেকে অন্যরকম ব্যাপার আসছে, তুমি কিন্তু আমার সাথে এই এই করছিলে, আমি কিন্তু এখন এটা সবাইকে বলে দেব, এখন এই কাজটা করব। আবার ছেলেটার ক্ষেত্রেও সেম হচ্ছে যে যখন মেয়েটা আরেকজনের সাথে প্রেম করতে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে তার কাছে হুমকি স্বরূপ চিঠি যাচ্ছে যে তুমি যদি এখন এই ধরনের কাজগুলো করো তাহলে কিন্তু আমি তোমার কারেন্ট হাজবেন্ডকে বা কারেন্ট বয়ফ্রেন্ডকে আমি বলে দেব যে তোমার আমার সাথে কি কি হয়েছে, আমার কাছে ছবি পর্যন্ত আছে। এভাবে করে শুরু হয় এই ধরনের পার্সোনাল ব্ল্যাকমেইল গুলো। তো এই পার্সোনাল ব্ল্যাকমেইলের মধ্যে অনেকেই পড়ে আছি, আমরা অনেকেই অনেকভাবে পড়ে আছি, কিন্তু আমরা কেউই সামনে সেটাকে নিয়ে আসি না, আমরা সেটাকে সামনে প্রকাশ করি না, আমরা ভয় পাই নানান রকম ভাবে। যদিও এগুলো নিয়ে অনেক আইন আছে, অনেক সুন্দর সুন্দর নিয়ম করা হয়েছে, কিন্তু কোনো কিছুই অ্যাপ্লিকেবল হয় না যখন সেটা ব্যক্তিগত পর্যায়ে চলে যায়। আজকে একটা ছেলেকে যদি এভাবে মনে করুন, একটা ছেলে খুব বাজে একটা কাজ করে, সে কোনো একটা ড্রাগ সেবন করে, কোনো একটা মাদক সে নেয়, তো সেই মাদক নেওয়ার কথাটা সে তার একটা বন্ধুর সাথে ফেসবুকে আলোচনা করেছে। এখন সে মাদক ছেড়ে দিয়েছে, কিন্তু বন্ধুটা তাকে একসময় বলছে আমাকে তুই 5,000 টাকা দিবি, না হলে আমি এই স্ক্রিনশট তোর মাকে দেখিয়ে দিব যে তুই এই মাদক সেবন করতি, আমার কাছে চাইছিলি তুই। এ ধরনের ভাবেও কিন্তু মানুষ ব্ল্যাকমেইল হচ্ছে, এগুলো সম্পর্কের মধ্যে দিয়ে আরো বেশি হচ্ছে। তো এই ব্যাপারগুলোকে আমরা কিভাবে এড়িয়ে যেতে পারি, আদৌ কি এড়ানো সম্ভব, নাকি আমাদের সম্পর্কগুলোই সীমাবদ্ধ হয়ে যাওয়া উচিত, এটাই হচ্ছে আজকের টপিক। এটা নিয়ে যদি আপনার কিছু বলার থাকে তাহলে আপনি আমাকে কল করতে পারেন 550-11909 অথবা 550-11870, দুটার যে কোনো একটা নাম্বারে, এবং আমি আপনার সাথে সরাসরি কথা বলবো এটার নিয়ে আপনার মতামত, বা আপনি যদি ভুক্তভোগী হন সেই ক্ষেত্রেও, আপনি যদি একজন ব্ল্যাকমেইলার হয়ে থাকেন, আপনি যদি কাউকে অপদস্থ করার জন্য উদ্ধত হয়ে থাকেন, সেই ক্ষেত্রেও কেন, কি জন্য আপনি এই কাজটা করছেন এবং করে আপনার কি হবে, সেটাও আপনি চাইলে বেনামে আমাদের কাছে প্রকাশ করতে পারেন। হয়তো আপনার কথা শুনে বা আপনার সাথে কথা বলে আপনাকে ফিরিয়ে আনা যাবে, না হলে সেই মানুষটাকে যে আপনাকে কষ্টটা দিয়েছে, এই পর্যায়ে কষ্ট দিয়েছে যে আপনি মানুষ থেকে পশুতে পরিণত হয়েছেন। যাই হোক, চলুন একটা কল নেই, একটা কল আসছে অলরেডি আমাদের কাছে। হ্যালো,
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম ভাইয়া, নামটা?
নাজমুল ইসলাম বলতেছি, তুমি গাজীপুর থেকে?
হ্যাঁ নাজমুল ভাইয়া, বলো কি বলার আছে এই ব্যাপারে।
লাস্ট ইয়ারে আমার একটা ফ্রেন্ড জেএসসি পরীক্ষা দিতেছিল, বুঝছেন, ওর কি প্রশ্ন, ওই যে জেএসসি পরীক্ষায় যে বিভিন্ন ধরনের প্রশ্ন ফাঁস হয় এই ধরনের সংক্রান্ত ঘটনা গত বছর এরকম হয়েছে।
আচ্ছা আচ্ছা।
কি করছে, ফেসবুক চালায়, ফেসবুকের মধ্যে অনেক এরকম ফেক আইডি দিয়ে মানুষ ইয়ে করছে, এত টাকা দিলে কোশ্চেন দিব, এটা করবো, এটা করবো। আচ্ছা ঠিক আছে, সাথে যোগাযোগ করছে, আমি ওর নাম না বলি তাহলে সমস্যা হতে পারে।
সেটাই সেটাই, নাম না বললেই ভালো হয়।
হ্যাঁ, ওইখানে ফোন করছে, ওইখানে কথা বললো, আচ্ছা ঠিক আছে, ও কি করছে, ভুলে প্রবেশপত্র, জিএসসি প্রবেশপত্র রেজিস্ট্রেশন নাম্বার দোনোটাই দিয়ে দিচ্ছে ওর কাছে, তাহলে ওকে কোশ্চেনটা দিবে, প্রতি কোশ্চেনের মূল্য 1500 টাকা করে নেবে। এই ক্ষেত্রে কি করছে, এমনি দিছে, প্রথম কয়েকদিন প্রশ্নই মিলে না, ফার্স্টের দুদিন প্রশ্ন মিলে নাই, এখন টাকা দিতে হবে। ও হুমকি দিতেছে, এখন যদি তুমি আমাকে টাকা না দাও, এটা সেটা না করো, আমি এটা বোর্ডকে দেখা দেবো, তুমি প্রশ্ন না প্রশ্ন সাপ্লাই দাও, এসব কাহিনী। এখন তো এটা ছেলে কি করবে, একে তো সব কিছু দিয়ে দিছে,
মানে চোরের উপর বাটপারি যাকে বলে সেটা ভালোভাবে হয়ে গেছে। একমাত্র একটা খারাপ চিন্তা ভাবনার মানুষ ছাড়া প্রশ্নপত্র কেনার কথা কেউ চিন্তাই করতে পারে না। ভালো ফ্যামিলি থেকে বড় হয়ে যারা এসেছে তারা এই কাজ কখনো মানে রাস্তায় বিক্রি হতে থাকলেও কিনবে না, নিজের একটা বাণিজ্যতা আছে তাদের, তাই না, যে আমি কেন কেনা প্রশ্নপত্রে পরীক্ষা দেব।
হ্যাঁ হ্যাঁ, পরে সেই ক্ষেত্রে ও কি উঠছে, ওর এলাকার এক বড় ভাইকে জানাচ্ছে বিষয়টা, পরে ওর নাম্বারের সাথে কল করে বলছে, পরে দুইজন আর কি বলছে যে
আমার কথা হচ্ছে খারাপ কিছু করতে গেলে তেমন হবেই। এই ইস্যুগুলো নিয়ে আসলে বলতে চাচ্ছিলাম না আমরা, আমাদের মূল টপিকটা ছিল ওইটা, যে ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে ব্যক্তিগত তথ্য এবং ছবি আদান প্রদান, এটা একটা মানে অন্যরকম একটা ব্যাপার, এই ব্যাপারটার সাথে আসলে ওটা ঠিক যায় না ভাইয়া। এছাড়া আর কিছু? ওকে, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। অলরাইট, সো আমরা একটা কল নিলাম মাত্র, আরো একটা কল আমরা নেব। আর সবাইকে আরো একবার কি বুঝিয়ে বলতে হবে আসলে আজকে টপিকটা কি? আজকে টপিকটা কিন্তু মূলত এখনকার সম্পর্কগুলোর উপরে অনেকটাই বেস করা। আরো একটা কল আসছে, আমি নেওয়ার চেষ্টা করি। হ্যালো,
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম ভাইয়া, নামটা?
আমার নাম ওয়াহিদ, আমি মানিকগঞ্জ থেকে বলছি।
জি ওয়াহিদ ভাই বলেন।
আমি একটা মানে ছোট্ট একটা ঘটনা বলতে চাইছিলাম। আমাদের এদিকে মানে পাশে আমার ফ্রেন্ড, মানে ছেলেটা আমার ফ্রেন্ড, মেয়েটা আমার ফ্রেন্ড।
আচ্ছা।
তো মানে মানে রিলেশন ছিল অনেক দিনের, তো তারপর হয়েছে কি মানে মানে অনেক ক্লোজ রিলেশন ছিল।
আচ্ছা, মানে তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশনও ছিল, আপনি তাই বলতে চাচ্ছেন?
জি জি জি। বিভিন্ন মানে গণমাধ্যমে তো ছেলে মেয়ে মানে বিভিন্ন ছবি শেয়ার করতো।
আচ্ছা।
তো শেয়ার করতো, তো এক সময় মানে ছেলেটা মেয়েটাকে ব্ল্যাকমেইল করতে শুরু করলো, মানে মেয়েটাকে মানে বিভিন্ন ভাবে মানে টাকা বাসা থেকে আনার জন্য মানে চাপ দিত। তো মেয়ে এভাবে অনেকদিন মানে টাকা নিয়ে ছেলেটাকে দিয়েছে, তারপর এক সময় মানে মেয়ের বাসা থেকে মানে বলতেছে যে মানে এত টাকা কোথায় যায়, মানে বাবার পকেট থেকে টাকা নিয়ে মেয়েটা মানে ছেলেটাকে মানে দেয়।
আচ্ছা,
তো এখন ছেলে জোর করে বলছে কি যে 1000 টাকা তুমি কালকে মধ্যে আমাকে দিবা, তো মেয়ে না দিলে আমি সব পিক সব এই মানে ইয়েতে ছাইড়া দিব, ফেসবুকে ছাইড়া দিব। তো মেয়েটা মানে শেষ পর্যন্ত মানে সুইসাইডের মতো একটা মানে নিয়েছে মানে একদম মানে মানে কিছুদিন আগের কথা, মানে ছেলেটা আমার ফ্রেন্ড ছিল, মেয়েটা আমার ফ্রেন্ড।
আপনি কি জানতেন এই ঘটনাগুলো ঘটতেছে?
না না, আমি জানতাম না, আমি একদম মানে মানে মেয়েটা সুইসাইড করার পর একদম সবার সামনে আসলো।
আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং শেষ পর্যন্ত এটা কি হলো, এটার মীমাংসাটা কি?
মানে ছেলেটা পলাতক আছে এখন বর্তমানে,
কিন্তু এখনো তো নিশ্চয়ই সেই ছবিগুলো ছেলেটার কাছেই আছে?
জি জি আছে।
তার মানে মেয়েটার ভয় কিন্তু এখনো যায়নি?
না না, মেয়েটা তো সুইসাইড করছে।
শি ইজ ডেড অলরেডি?
জি জি একদম, মানে কয়েকদিন আগের কথা, মানিকগঞ্জে একদম টাউনে।
মাই গুডনেস, আমি ভেবেছিলাম সে অ্যাটেম্প্ট নিয়েছে সুইসাইডের, কিন্তু হয়তো মৃত্যুবরণ করে।
এরকম দুই দিন আগেও একটা মানে ঘটনা আছে মানিকগঞ্জে, একটু ব্যাক সাইড, আমার বড় ভাইয়ের মানে বড় ভাইয়ের সাথে মানে হয়েছে
এরকম। এই ধরনেরই একটু জানতে পারি আমরা?
জি জি, মানে বড় ভাইয়ের ফ্রেন্ড, মানে বড় ভাইয়ের ফ্রেন্ড করছে কি মানে একটা মেয়ের সাথে মানে রিলেশন ছিল, মানে কিছু ছবি ছিল, তো ছবি ছিল, এখন মানে রিলেশনের কথা বাসা থেকে জানা গেছে।
আচ্ছা,
তো এখন মানে মানে রিলেশনটা মানে খুব গভীর ছিল, তো ছেলেটা করতে কি মানে মেয়েটাকে মানে ইয়ে মানে মেয়েটাকে সত্যি সত্যি পছন্দ করতো। এখন মানে মেয়ের ছবিগুলো মানে বলছে কি যে তুমি যদি আমার মানে মেয়ের মা বাবাকে বলছে যদি আপনি আমার মেয়ে আপনার মেয়েকে আমার মানে সাথে বিয়ে না দেন, তাহলে আমি আপনার মেয়ের সাথে আমার কিছু ছবি আছে ওগুলো আমি সব মানে ফেসবুকে ছাইড়া দিব, তখন আপনার মেয়ের আর কোথাও বিয়ে দিতে পারবেন না, আমার সাথে বিয়ে দিতে হবে। তো এইটা বলে ছাইড়া দিছে, ছবিগুলো ছাইড়া দিছে, ছাইড়া দেওয়ার পরে মানে মেয়ের বাসার মানুষ দেখছে, দেখে মেয়েকে বকাবকি করছে, মেয়েটা সুইসাইড করছে।
সে আসলে ছবিগুলো ছেড়ে দিয়েছে?
জি জি।
আর সে আবার বলে ভালোবাসতো? ভেরি ফানি ব্রাদার, ভেরি ফানি, থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি এই ঘটনাগুলো জানতে চাচ্ছিলাম।
সে এখন মানে জেলে আছে, মানিকগঞ্জ জেলেই আছে।
সে জেলে থাকুক আর যা থাকুক, মেয়েটা আর ফেরত আসবে না।
জি জি,
মেয়েটার মানে যেই মান সম্মানটা সে নষ্ট করেছে সেটাও আর কখনো ফেরত আসবে না। যাই হোক, জেলে থাকাটাই যথেষ্ট কিনা আমি জানি না, আরো কঠোর শাস্তি হওয়া উচিত। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার ফর শেয়ারিং। ওকে, সো আপনারা নিশ্চয়ই অনেকেই এখন বুঝতে পারছেন যে কি অবস্থা চলছে। মাত্র আমরা মানিকগঞ্জ থেকে একজনের কল পেলাম, এবং সেই কলে আমরা দুটো এমন ঘটনা জানতে পারলাম যেখান থেকে একটা মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আসলে তাহলে সম্পর্কের ব্যাপারটা কি? সম্পর্ক তো মানে কোন পর্যায়ে যাবে? আবার একজন বলছে ছেলেটা নাকি ভালোবাসত, ভালোবাসলে মানুষ এরকম করতে পারে কিনা আপনারা মানুষ আপনারা ভালো জানবেন। যাই হোক, আমি আরো একটা কল নেওয়ার চেষ্টা করব না, এখন আর কল নেওয়ার চেষ্টা না করি। আসলে এখন একটা বিরতি নিতে হবে, বিরতির পরে আবারও ফেরত আসছি। আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 90.2, চলছে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আরো একবার সবাইকে স্বাগতম জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে। আজকের টপিক আপনারা অলরেডি জানেন, তারপরেও আর একবার বলে দিতে চাই, আমরা আজকে কথা বলছি রিলেশনশিপ এবং তারপরে ব্রেকআপ এবং তারপরে ব্ল্যাকমেইল, যে জিনিসটা হয় আজকাল খুব বেশি চারিদিকে ছড়িয়ে যাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে, পাস হওয়া ছবি বা তথ্য দিয়ে কাউকে ব্যক্তিগতভাবে ব্ল্যাকমেইল করা, এটা নিয়ে আমাদের আজকে কথা হচ্ছিল। অলরেডি দুটা কল আমার কাছে পেন্ডিং, আই উইল ট্রাই টু টেক ওয়ান। হ্যালো, কেটে গেছে লাইনটা, আরেকটা নেওয়ার চেষ্টা করি। হ্যালো, সেটাও কেটে গেছে সামহাও, আই ডোন্ট নো। দুটা কলই পেন্ডিং ছিল, এই দুটা কল আপাতত আসতে থাকুক, আর আমরা এর মধ্যে আরেকবার আপনাদেরকে নাম্বারটা বলে দিই। নাম্বারটা হচ্ছে 5501109 অথবা 5501870। হ্যালো হ্যালো,
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম ভাই, আপনার নামটা?
ভাইয়া আমি মানিকগঞ্জ সদর থেকে বলছি।
আচ্ছা,
নাম তো নাই বললাম।
জি জি, কোনো সমস্যা নেই, নাম ছাড়াই আপনি বলতে পারেন, বলুন। ভাইয়া আপনার কথা বোঝা যাচ্ছে না, আপনার মনে হয় মোবাইলটা ভুলভাবে ধরেছেন আপনি,
এই কারণে যে।
হ্যাঁ, এবার বলুন, এবার আপনার কথা বোঝা যাচ্ছে, বলুন।
হ্যালো,
জি বলুন।
যে মানিকগঞ্জ থেকে যে একটা ভাইয়া একটা কথা বললো,
জি জি,
যে একটা মেয়ের ছবি ছাড়ছে, এরকম আসলে কিছু হয় না? এরকম কিছু যদি হইতো তাহলে আমরা জানতে পারতাম, কারণ আমাদের বাসাটা মানিকগঞ্জ সদরে।
আচ্ছা,
আর আমার লাইফে একটা কাহিনী হয়েছে কি,
জি,
যে আমার একটা বন্ধু আমার আরেক বন্ধুর বোনের সাথে প্রেম করতো, প্রেম করার পরে ও বলছে যে তুমি নাম্বারটা কই পাইলা?
আচ্ছা,
যে ওই বন্ধুটা ফট করে আবার আমার নামটা বলে দিছে যে ও আমার নাম্বারটা ব্যবস্থা করে দিছিল। আসলে এর মধ্যে আমি কিছুই জানি না।
আচ্ছা, এটা তো ভাইয়া আপনার বন্ধু একটা দুষ্টামিও আপনার সাথে করতে পারে, এটা এমন কোন বড় ঘটনা না। যাই হোক, এটাতে ব্ল্যাকমেলের কোন প্রশ্ন আসছে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে, আমরা আরেকটা কল নিচ্ছি। হ্যালো, হ্যালো,
হ্যালো, আসসালাম আলাইকুম।
ওয়ালাইকুম সালাম ভাইয়া, নামটা কি? নাম ভাইয়া বোঝা যায়নি।
হ্যালো,
জি ভাইয়া, আপনার নামটা?
আমি রায়হান বলছিলাম।
জি রায়হান ভাই বলুন।
আমার নাম রায়হান।
জি রায়হান ভাই বলুন, শুনতে পাচ্ছি আমরা, আপনি বলুন, আপনার যা বলার আছে সেটা বলুন।
মুরাদনগর থেকে বলছিলাম।
জি বলুন বলুন
ভাইয়া। আমি আচ্ছা, এই এই যে আপনার পিসওয়ার্ড থেকে যে ডাউনলোড দেওয়া যায়,
সরি, হ্যালো, লাইনটা কেটে গেছে, আমরা দুঃখিত, আরো একটা কল আছে সেটা নেওয়ার চেষ্টা করছি। হ্যালো,
হ্যালো,
হ্যাঁ ভাইয়া, আমরা শুনতে পাচ্ছি, আপনার নামটা বলুন।
হ্যালো, আমি শুনতে পাচ্ছেন?
জি শুনতে পাচ্ছি, আপনার নামটা বলুন।
হ্যালো, আমি শুনতে পাচ্ছি না।
আচ্ছা, শুনতে না পারলে কথা বলা লাগবে না ভাই, কি আর করা। আচ্ছা, কোনো একটা প্রবলেম হচ্ছে নেটওয়ার্কে বোধ হয় কোনো কারণে, লাইনগুলো প্রত্যেকটাই কল আসছে কিন্তু লাইন কেটে যাচ্ছে। হ্যালো,
হ্যালো,
জি আপনার নামটা?
হ্যালো,
হ্যাঁ শুনতে পাচ্ছেন, আপনার নামটা?
হ্যালো, রিফা।
হ্যাঁ রিফা, প্লিজ আপনার কথাগুলো বলুন, আমরা মনে হয় ক্লিয়ারলি শুনতে পাচ্ছি আপনাকে, আপনি হয়তো শুনতে পাচ্ছেন না।
জি আমি শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি।
হ্যাঁ হ্যাঁ বলুন।
আজকে আমি যেটা বলতে যাচ্ছি, এটা আমার, আমি এটা আমার আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স।
আচ্ছা,
আমি আমার এক বছর আগে আমি এক আমাদের আমি যে কোচিংয়ে পড়ি ওখানের একজনের প্রতি এক খুব বেশি ইন্টারেস্ট থেকে একজনকে আমার আমি অ্যাড করি আমার এফবিতে।
আচ্ছা,
তো ওখান থেকে মানে আমাদের কনভারসেশন শুরু হয়, মানে নর্মাল কনভারসেশন, বাট আমার ইন্টারেস্ট ছিল যে মানে হ্যাঁ আমি ওকে জাস্ট আমার ফ্রেন্ড লিস্টে রাখবো, লাভ করার বা ভালোবাসার কোন ইন্টেনশন আমার ছিল না,
মানে কোন সম্পর্কে যাওয়ার আপনার কোন ইচ্ছা ছিল না?
না ছিল না। তো একটা সময় মানে ওর জন্য আমার একটা কেয়ার হয়ে গেছিল, যেমন নর্মাল মানুষের জন্য কেয়ার থাকে, ওই জন্য একটু বেশি কেয়ার হয়ে গেছিল, ওটাকে আমি ভালোবাসা বলবো না, এটাকে অ্যাট্রাকশন বলবো, এই সময় তখন হয়তো এটা আমার জন্য ভালোবাসা টাইপ কিছু ছিল। আমি এই অ্যাট্রাকশন থেকে ওর সাথে অনেক বেশি কথা বলতাম, কেয়ার করতাম যে আপনি খাইছেন এরকম। তো একটা সময় ওর জন্য আমার অ্যাট্রাকশনটা অনেক বেশি বেড়ে যায়, লাইক আমি ডেইলি ওর সাথেই কথা বলতাম, পড়াশোনা আমার একদম হতো না। তো একটা সময়ের পর ও আমাকে প্রপোজ করে, বাট আমি উপর দিয়ে চলে যাই, আমি সত্যি কথাই বলবো, কারণ আমি চাই আমার মতো সিচুয়েশনে অনেকে আছে, তাই আমি সত্যি কথাটা বলবো।
আচ্ছা,
তো এরপর আমি কোনোদিন ফুললি এক্সেপ্ট করি নাই, উপর দিয়ে চলে গেছি। একটা সময় গিয়ে আমার মনে হচ্ছে যে আমার কিছু অতিরিক্ত পড়াশোনা দিল না, কারণ আমি প্রপার কোনো রিলেশনশিপে কমিটমেন্টে যেতে পারতাম না, বাট আমার আমি যেটা করছিলাম ওটা ভুল ছিল, দ্যাটস ওয়াই আমি ওকে ব্লক করে দিই।
আচ্ছা,
তো অনেকদিন আমাদের কথা হয়নি, তারপর প্রায় তিন চার মাস পর আমি ওকে ইচ্ছা করে ব্লক করলাম খবর নেওয়ার জন্য, বিকজ আমার টেনশন হচ্ছিল। একটা আমি ওই সময় যখন আমি ব্লক খুললাম তখন আমার ইচ্ছা ছিল যে ওকে এবার আমি স্ট্রং হয়েছি, এবার আমি হয়তো ওকে অ্যাকসেপ্ট করতে পারবো, আমি এরকম মেন্টালিটি নিয়ে ওর কাছে আমাকে ওকে আবার আনব্লক করলাম।
ওকে,
তো পরবর্তীতে আমি শুনলাম যে ও মুভ অন করে গেল।
ওকে, অন্য কারোর সাথে তার অলরেডি অ্যাফেয়ার চলছে?
জি, আর খুবই সিরিয়াস, ও ওকে নিয়ে অনেক বেশি সিরিয়াস, তো ওটা আমার সাথে ছিল না।
আচ্ছা,
কারণ আমি ওকে পাত্তা দিইনি, এটা আমার দোষ ছিল, আমি ওকে পাত্তা। তো ওইটার ওই ইনসিডেন্টের পর আমার এটা অনেক বেশি মাথায় টোকা লাগছে, রমজান মাস ছিল গত বছর।
আচ্ছা,
তো আমি অনেক বেশি ডিস্টার্ব ফিল হয়ে গেছিলাম, মানে কেন আমার সাথে কেন করলো, মানে আমার মধ্যে এমন ছিল যে প্রতিশোধ পরায়ণতা তখন থেকে আমার মধ্যে ছিল। আমাদের যে কনভারসেশন আগে হয়েছিল প্রায় আমাদের কথা বিলিভ করবা না, 20 দিনের মতো কথা হয়েছিল আমাদের, 20 দিন, বাট কনভারসেশন গুলো অনেক লম্বা, দেখলে মনে হবে যে 5-6 বছরের কনভারসেশন। আমি একদম কনভারসেশন গুলো শুরু থেকে স্ক্রিনশট রাখা শুরু করে দিই।
ওকে, কি জন্য তুমি স্ক্রিনশট কেন রেখেছিলে?
আমি জানি না আমি কেন রেখেছিলাম, বাট আমার মনে হচ্ছিল আমার স্ক্রিনশট রাখা দরকার, ওগুলো আমার স্মৃতি।
আচ্ছা আচ্ছা, স্মৃতি হিসেবে, ওকে। তারপরে
আমি ওগুলাকে রেখে দিয়েছিলাম, দেন আমি ওর সাথে আমি তখনও কথা বলতাম, বাট ওর আমি ওকে বলছিলাম যে আমি আমরা ফ্রেন্ড, আমি ফ্রেন্ড হিসেবে থাকি, বাট আমার মনের মধ্যে ওর জন্য ফিলিংসটা আরো বেড়ে যাচ্ছিল ডে বাই ডে। ও অন্য কারোর সাথে আসছে, বাট আমার জন্য ওর জন্য ফিলিংসটা বেড়ে যাচ্ছিল।
আচ্ছা,
ইভেন এমনও হয়েছে যে আমি কোচিং বাদ দিয়ে বাসায় মিথ্যা কথা বলে ওর সাথে দেখা করছি, একবার দুইবার, একবার দুইবার এই বিল্ডিং এ কোচিং করি ওখানে আলাদা জায়গায়। আমি ইচ্ছা করে এটা করতাম, কারণ ওকে আমি ফিল করাতে যেতাম যে আমার আমার সাথে খারাপ করছে, কিন্তু এটা ভুল ছিল, অবশ্যই ভুল ছিল। আর আরেকটা যেটা আমি আমি ওকে সবসময় একটা কথাই বলে ওকে গিলটি ফিল করাতাম যে আমি এখন কি করবো, তুমি যে আমার আমার লাইফটা ডিস্ট্রয় করে দিলাম, কিন্তু আমি ওই সময় বুঝতে পারতেছিলাম না যে ভুলটা তো আমার ছিল, দুইজন একসাথে তো তালি বাজে না।
অবশ্যই না, এখানে তো তুমি তার প্রতি অ্যাট্রাক্টেড ফিল করলে, তুমি এগিয়ে গেলে, তারপরে তুমি চিন্তা করলে যে তাকে ব্লক করে দেবে,
সবকিছু আমিই করলাম, আমিই করলাম, তারপরে আমি ওকে ব্লেম করতেছি, বাট আজকে করা সম্পূর্ণ ভুল ছিল। ও অনেক ম্যাচিওর টাইপের পার্সন ছিল, আমাকে অনেক বুঝাইছে, রাইট নাও সিচুয়েশন এমন যে আমার ওর জন্য ফিলিংস আছে, বাট আমি এখন আর ওকে ডিস্টার্ব করতে চাই না। হ্যাঁ, কথা হয়, আমাদের রাস্তাঘাটে দেখা হয়, কথা হয়, বাট আমি আমার এখন এরকম ফিল যে আমি অনেক বোকামি করছি, অনেক অনেক এমন এমন এমনও দিন যায়নি যেদিন আমাদের রাস্তার মধ্যে ঝগড়া হয়নি, আমি চিল্লাই চিল্লাই রাস্তার মধ্যে সাথে ঝগড়া করতাম,
তুমি রাখতে চাও, ইফ ইট ইজ ইম্পর্টেন্ট ফর ইউ, আমি তোমাকে বলবো যেহেতু সে এখন অন্য একটা সম্পর্কে আছে, আমার মনে হয় না তার সাথে দেখা হয়ে গেলে হাই হ্যালো বাদে আর কোনো ভাবে তার সাথে তোমার কন্ট্যাক্ট রাখা উচিত, কারণ আমি বলছি তোমার ফিলিংসটা বাড়তে থাকবে সামহাও।
আই নো
এন্ড দ্যাট ইজ নট গুড ফর ইউ,
আই ডোন্ট নো, মানে তুমি বুঝতেছো আমি কি ফিল করতেছি, বাট
আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট তুমি কি ফিল করছো আমি বুঝতে পারছি, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে তোমার সুযোগটা যে সময়টাতে ছিল সেই সময়টাতে তুমি নিজে তার কাছ থেকে দূরে যাওয়ার ডিসিশন নিয়েছো, সো তুমি তার কাছে থাকার ডিসিশনটা নেওয়ার অধিকার তখনই হারিয়েছো,
এটা আমি জানি, বাট আমার ছিল ওর কি ছিল না আমি জানি না,
তার যদি থাকতো তাহলে সে অন্য কারোর প্রেমে এত সহজে পড়ে যেত না, খুব স্বাভাবিক ব্যাপার। তুমি
আমার রেহান, আমার কলেজের লাস্ট, আমার নেক্সট ইয়ার এইচএসসি দিব, তো আমার কলেজের যে লাস্ট ডায়েরিটা আছে ওখানে ফার্স্ট কথাগুলো মানে ওকে দিয়ে লিখেছি।
কিন্তু তাহলে তুমি তাকে ব্লক কেন করেছিলে, তাকে তুমি দূরে কেন ঠেলে দিয়েছিলে, তাই না?
জানো কেন আমি দূরে ঠেলে দিলাম, কারণ আমার পক্ষে কোনো রিলেশনে যাওয়া সম্ভব ছিল না ওই সময়,
সেটা তুমি তাকে বলতে পারতে,
আমি নিজের সাথে লড়তেছিলাম,
সেটা তুমি তাকে বলতে পারতে, এগুলো তুমি তাকে বলতে পারতে, আমাকে বলে তো লাভ নেই,
আমি জানি আমি
ব্লকিং সামওয়ান, আমি সবসময় একটা কথা বলি রিফা, আজকে না, তুমি অনেকদিন থেকে আমার শো শুনো, আমি সবসময় একটা কথা বলি যে সুন্দরভাবে যে না বলতে না পারে সে কিন্তু আসলে সম্পূর্ণ শিক্ষিত হতে পারেনি। একটা ছেলে যখন একটা মেয়েকে প্রপোজ করে বা একটা মেয়ে যখন একটা ছেলেকে প্রপোজ করে, তখন কিন্তু দুই তরফ থেকে সুন্দরভাবে না বলতে পারাটাও একটা শিক্ষা, একটা মানসিক শিক্ষা, যাতে করে ছেলেটা খেপে না যায় বা অতিরিক্ত কষ্ট না পায় বা মেয়েটা অপমানিত বোধ না করে, এই জিনিসগুলো মাথায় রেখে সুন্দরভাবে রিজেক্ট করতে পারাটাও অনেক বড় একটা জ্ঞান, আই থিঙ্ক ওটা আমাদের সবার থাকা উচিত।
আসলে আমাকে জীবনে কেউ প্রপোজ করে না, তো ফার্স্ট টাইম এভার ছিলাম, খুশি হব, রান্না করবো, বুঝতেছিলাম
না। এখন যদি হঠাৎ করে তোমার মানে হাতে কেউ খুন হয়ে যায় আর তুমি যদি বলো যে আমি তো আগে কখনো মানুষ খুন করিনি, এটা হয়ে গেছে, তাহলে তো হবে না। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ রিফা ফর কলিং, এবং আশা করবো যে তুমি তার সাথে আর কন্ট্যাক্ট রাখবে না, যত কষ্টই হোক, টেক কেয়ার।
I will try.
You should give it a try. আর ট্রাই করলে তুমি অবশ্যই পারবে, আই নো ইউ। অলরাইট, সো আমরা একটু আগে রিফার সাথে কথা বললাম যে বললো তার মধ্যে এই ধরনের একটা টেন্ডেন্সি ছিল কিন্তু সে সেটাকে সম্পূর্ণ অ্যাপ্লাই করেনি। আরো একটা কল আছে আমার কাছে, এবার চেষ্টা করি। হ্যালো, হ্যালো,
আসসালামু আলাইকুম ভাইয়া।
ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, নামটা?
আমি কক্সবাজার থেকে কুকন বলতেছি। ভালো আছেন?
এই তো ভাইয়া ভালো আছি।
গত সপ্তাহে অসুস্থ ছিলাম, শুনতে পারিনি আপনাদের অনুষ্ঠানটা,
আচ্ছা আচ্ছা
মিস করলাম আর কি।
আচ্ছা, আজকে তো শুনেছেন শুরু থেকে?
জি জি শুনতেছি অনেকক্ষণ ধরে। আমি অসুস্থ ছিলাম তো ঢাকা থেকে আসার পর থেকে, এখনো ভালো লাগতেছে আপনার কথাই যেন শুনতেছি ভাইয়া।
আচ্ছা তো বলুন ভাই, আজকে টপিক নিয়ে কি বলার আছে?
হ্যাঁ আমি বলতে চাচ্ছিলাম, আমার একটা ব্যক্তিগত ঘটনা আছে।
জি
আপনার 2016 সালে, হ্যাঁ
আচ্ছা,
চট্টগ্রামে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। তখন তার সাথে পরিচয় হওয়ার পরে সে মানে কোনো কারণে মনে করেন একটা বিপদে পড়লো, আমি ওকে হেল্প করলাম। হেল্প করার পরে আমাদের ফোনে যোগাযোগ হয়, এবারে হতে হতে কিছু মানে আমি যখন ঢাকায় যখন থাকতাম তখন একদিন আমাকে ফোন করে বলতেছে ওদের বোনের মাধ্যমে আর কি, যে আমার ভাই হাসপাতালে ভর্তি হবে, আমার ভাইকে একটু হেল্প করবে।
আচ্ছা
হ্যাঁ, আমি আপনার 2000 টাকা বিকাশে পাঠাই দিলাম। না চিনি না জানি না, সম্পর্ক হয়ে গেল একটা সম্পর্ক, মোবাইলে কথা বলে ভালো লাগে। এখন যে একটা কথা বললে তারপরে কিছু মনে করবেন না, ওই যে ওর বোনের নাম্বারটা আমার কাছে রয়ে গেছে মানে পারিবারিক ভাবে আর কি।
আচ্ছা আচ্ছা,
তো যখন বললো যে সেটা মেডিকেলে ভর্তি করাইলো, সেটা মেডিকেলে ভর্তি করার পর থেকে ওরা সুস্থ হয়ে গেল। এখন ও যখন জানতে পারে যে ওর বোনের সাথে আমি কথা বলি, তখন সে আমাকে মোবাইলে গালি কালাস করতে লাগলো।
তারপরে হচ্ছে কথোপকথনে কোন একভাবে তার সাথে প্রতিনিয়ত কথা হতো আপনার?
হ্যাঁ হ্যাঁ, এরকম না, মিস কল দিত।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
আমি কিন্তু কোনোদিন কল করি নাই, তো মিস কল দিত যে ভাইয়া আপনি আমার ভাইয়ের কেউ কাউকে এভাবে দেয় না টাকা, কেউ চাইলে তো হঠাৎ টাকা দেয় না, পৃথিবী তো জানেন অনেকে দোকানবাজি করে।
সেটাই সেটাই, হ্যাঁ
আমি ভালো লাগছে দিছি, তো বলবোন বলতেছে যে আমার ভাইকে আপনি দিলেন, ভালো লাগছে আপনি দেন আমাদের বাড়িতে বেড়াতে আসলে। হ্যাঁ ওই চট্টগ্রামের আপনার পটিয়া।
আচ্ছা,
আমি চিন্তা করলাম যে এখন ওর ভাই বলতেছে তোকে আসছে এখানে আমি মারবো, এই করবো সেই করবো, অনেক কিছু বলতেছে। এমন এমন একটা অবস্থা হয়ে গেছে, আমাকে গালি গালাজ করতে লাগলো। তাই বললাম যে এই আমি তোকে বিপদের মধ্যে রক্ষা করলাম, তোর বোন আমার সাথে কথা বললো, আমি তো কোন তোর বোনকে এ ধরনের কোনো কথা বলি, তুই হয়তো আমাকে টাকা দিয়ে আমার বোনের সাথে তুই প্রেম করতে চাস। আমি তো অবাক হয়ে গেলাম,
অদ্ভুত কথা,
মানুষের একটা উপকার করার পরে সে আমাকে এবারে বকা দিচ্ছে, তোকে আসলে আমি কেটে ফেলবো, তোর হাত দিয়ে আর ওরা সব ভেঙে ফেলবো, আজ দেখিস কি আবার কি করতে পারে। তা আমি সাহস করে একদিন তাকে বললাম দেখি মানুষের উপকার করা, যে ফ্রেন্ড একটা ফোনিকের মাধ্যমে পরিচয় হলো চট্টগ্রামে, তাকে আমি উপকার করলাম, এটা কি আমার অপরাধ হলো? এই বেটা তুই উপকার করছো কি হয়েছে, তোর টাকা আমি তোকে দিয়ে দেবো, আমি টাকা দিয়ে দে, তোর সাথে কোনো সম্পর্ক থাকবে না। সে আমাকে আর টাকা দিল না। তো একদিন আমাকে বাইল টাইল দিয়ে বলতেছে তুমি আমাদের এখানে বেড়াতে আস। আমি বললাম যে তুই না আমাকে মারবি আর কি, ঘোরা ঘুরি করবি, তোর বোনের সাথে কথা বলি যে। তাই বললাম যে না, একজন আমাকে বলতেছে আমার ফ্রেন্ড এই দেখিস তুই একা যাস না, হয়তো এমনও হতে পারে
লোকজন নিয়ে বসে আছে,
বসে আছে এরকম থাকে তো ভাইয়া, অনেকে অনেকে নিয়ে গেছে এরকম অনেকে। যে আমাদের এখানে কক্সবাজার রামুতে কিছুদিন আগে এটা খবর নিউজ করলো, দুইটা মেয়ে একসাথে আত্মহত্যা করছে, মায়ের সাথে অভিমান করে, ওটা যাক ওটা বলবো না। তো পরে আমি গেলাম ভাই, আমি তাই বললাম যে তুই না আমাকে মাদি বলছিলি, এখন আমি আসলাম, কয় তোমার এত বড় সাহস, তুমি নিজে একাই আসলা। তাই বললাম যে ভাই যে মানুষের উপকার করতে পারে সে যদি আমার ক্ষতি করছে, তাই আমি একাই আসলাম, কিছু দেখো আমাকে মারো দেখি। ওইটা না করে আমাকে নিয়ে গিয়ে ওর মা আছে, ওর মা নিজে আপনার টেবিলে নিয়ে গিয়া মুখ ধোয়া খানা পিনা কইরা খুব সুন্দর করে খানা খাওয়াইলো। তা আমি খুব খুশি হলাম। পরে আমি তাকে বললাম যে দেখি তোর সাথে আমার পরিচয় করতে হইলো, আর তুই আমাকে মোবাইলে এমন ভাবে গালি গালাজ করছিস, দেখি তোর বোন আমার সামনে আছে, আমি কোনোদিন তোর বোনের সাথে কোনোদিন কথা বলছি? তো ওর বোনে বলতেছে না আমি মাঝে মধ্যে একটু মিস কল দিতাম, আমি কথা বলতাম। এখন দোষ কার? দোষ কে আমার না তোর বোনের? কিছু কিছু ভাই এরকম আছে, অনেক মেয়েরা আছে মানুষকে পটাইয়ে আবেদাবি করে পরে নিজেরা দোষী পড়বে।
হ্যাঁ হ্যাঁ এরকম হয়, এটা ছেলেদের ক্ষেত্রেও হয়, সব ক্ষেত্রেই হয়, কিছু কিছু মানুষ আছে এরকম ভাইয়া।
হ্যাঁ হ্যাঁ আছে, যে আপনাকে ধোকাবাজি করে একটা যে একটা প্লেন করে, এমনও আপনার ভাই আমার একটা যে আমার একটা সেনাবাহিনীর বাগিনা আছে, ওর ছেলেকে একটা পলিটিক্স স্টাডি চট্টগ্রাম হলো, একসাথে নিয়ে গিয়ে তাকে কি করলো জানো, আমার বাগিনা থাকে ওই মানে একদম খাটো মেয়েটা, এমন ভাবে প্রোটেস্ট করে নিয়ে গেল, লোকজন পাইন্ডা তাকে ওই যে রুমে নিয়ে গিয়ে বিয়ে করে দিল।
পরবর্তীতে আরেকটা কল নেব, আমরা সেটা নেওয়ার চেষ্টা করি। হ্যালো হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম ভাই, আপনার নামটা?
হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন?
জি ভাই শুনতে পাচ্ছি, আপনার নামটা বলুন।
রায়হান বলছিলাম।
জি রায়হান ভাই বলুন, আপনার কথাগুলো বলুন।
ভাইয়া
অনেকক্ষণ
রিলেশনশিপ হয়েছিল আর কি।
আচ্ছা,
তো মেয়েটার বাড়ি হচ্ছে মুরাদনগর থানা যাত্রাপুর 10 নং যাত্রাপুর ইউনিয়নে।
আচ্ছা,
তো আমার বাড়ি হচ্ছে 16 নম্বর থামগড় ইউনিয়ন, আমার নাম রায়হান।
আচ্ছা জি ভাইয়া, আপনাকে আমি আগেই বলে দিচ্ছি আপনার এত ডিটেইলে পরিচয় দিতে হবে না, ঠিক আছে?
জি জি
জি বলুন।
এখন মানে মেয়েটার সাথে আমার কথা হয়েছিল শুধুমাত্র একটা আপনার এই ইনকোয়ারিতে যাওয়ার পরে, মেয়েটা ভালো লাগছিল আমার।
আচ্ছা,
তো আমি একটা কাগজের মধ্যে নাম্বারটা লিখে ওর বাসার মধ্যে ছিঁড়ে দিয়ে আসছিলাম। দেওয়ার পরে ওই আমার কল দিচ্ছিল, কল দেওয়ার পরে আমার সঠিক পরিচয় দিতেছিল না, তারপরে কাইটা দিলাম, কাইটা দেওয়ার পরে আবার ফোন দিল, ফোন দিয়ে বললো সঠিক পরিচয় দিল।
আচ্ছা,
তো দেওয়ার পরে ওই আমি ওর নাম্বারটা কল লিস্ট থেকে ডিলিট করতে যাই, আমি ব্ল্যাক লিস্ট ফেলাই দিয়েছিলাম।
আচ্ছা,
তো ব্ল্যাক লিস্ট ফেলাইছি, তখন আমি ওর সাথে টুকটা কথা বলি, তো দুই দিন হয়ে যাওয়ার পরে ওই আমার প্রপোজ করে, ঠিক আছে, এসএমএস এর মাধ্যমে প্রপোজ করে।
আচ্ছা, ব্ল্যাক লিস্ট করলে আপনাকে কল করলো কিভাবে, কথা হলো
না? আমি ওর সাথে টুকটা কথা বলতাম, কিন্তু আমার আমি কল করতাম।
আচ্ছা,
আমি কল করার পরে আমার আপনার এই একটা এসএমএস পাঠাইছিল যে আই লাভ ইউ লিখে একটা এসএমএস পাঠাইছিল, তো ওই মুহূর্তে আমার ফোনে টাকা ছিল না, হঠাৎ করে গাইডে গেছিল রাত্রে প্রায় 1:29 বাজে।
আচ্ছা,
তো আমি আপনার বাড়ি থেকে বাইরে অনেকটা দূরে আমাদের বাজার কোম্পানিগঞ্জ বাজারে গেছি টাকা দেওয়ার জন্য, দোকান বন্ধ ছিল।
আচ্ছা,
আপনার ওই যে সিএনজি পাম্পে স্ট্যান্ডে আপনার একটা সিএনজি নজেলম্যান ওর কাছ থেকে বিকাশে 100 টাকা লোড নিলাম।
আচ্ছা,
নেওয়ার পরে ওর সাথে আমার কথা হইলো, সরিটরি বললাম যে দেখো আমার নাম্বার তো তোমার নাম্বারটা তো ব্ল্যাক লিস্ট করে গেছিল, তুমি মনে ছিল করে না, সারা রাত্র কথা বললাম, ভালোই লাগলো।
আচ্ছা,
ওই আমার প্রপোজ করছিল, ওইটাও ভালো লাগলো। কিন্তু ভাইয়া এর মধ্যে দেখা গেছে একদিন রাত্রেবেলা আমি অনেকটা দূরে গেছিলাম, আমাদের বাড়ি থেকে প্রায় 20 কিলো দূরে গেছিলাম আমি।
আচ্ছা,
যাওয়ার পরে আমরা হঠাৎ করে বলতেছি আমার রিলেশন 3 দিনের মাথায়, ঠিক আছে, তুমি কি আমার সাথে দেখা করবো? তারপর বললাম যে হ্যাঁ করবো, তারপর বললো যে এখন করো, তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি এখন করতে পারতেছি না, একটু পরে করি, আচ্ছা ঠিক আছে।
সেটা কয়টার দিকে?
রাত্রে আনুমানিক দুইটার
সময় একটা মেয়ে আপনার সাথে দেখা করতে যাচ্ছে।
জি জি, সবাই বলতেছে এইভাবে বলতেছে, দেখো আমি তো তোমার ভালোবাসি, তুমি কি সত্যি আমার ভালোবাসো? তারপর আমি বললাম হ্যাঁ বাসি।
ওরে ভালোবাসা রে, তারপরে
কি করতে পারো?
আচ্ছা,
আমি বললাম যে তুমি কি করতে বলতেছো ওইটা বলো, এমন কিছু বললো না যেটা আমার করার সাধ্যের বাইরে থাকে।
আচ্ছা,
রাত্রে 2টার দিকে ওর বাসায় গেলাম, ওর বাসাতে দেখা করলাম, দেখা করে কথা বলতে বললাম, তারপরে একটা ফোন নিয়ে গেছিলাম, ফোন দিলাম, ঠিক আছে। তো এইভাবে চলে, তো আপনার এই গত শুক্রবারে বুঝছেন, আবার দেখা করতে বলছিল, আবার গেলাম, দেখা করলাম, আবার 3টা ফোন নিয়ে গেছিলাম, তারপরে একজোড়া আপনার এই কানের দুল আর কয়েকটা চুড়ি নিয়ে গেছিলাম কাছের।
আচ্ছা,
তো ওই দিন রাত্রে কথা বললাম, কথা বলা পরে চলে আসলাম, পরদিন থেকে আমার সাথে কেমন শুরু হয়ে গেছে, মানে আমার কল রিসিভ করে, কান্নাকাটি করে, তারপর বলতেছে যে আমার না পাইলে মরে দেবে, সেই মানে দুনিয়া যা পারে। কিন্তু আজকে আপনার সকালবেলা আমার বলতেছে আমি তো ঢাকা চলে যাবো, এসএসসি পরীক্ষা দিব ভাই এবার, ঠিক আছে।
আচ্ছা, এসএসসি পরীক্ষা দেবে?
হ্যাঁ,
সেটা প্রাপ্তবয়স্কই না, আপনার বয়স কত?
আমার 21 বছর।
আচ্ছা বলুন।
তারপর আপনার এই ঢাকাতে চলে যাবে বলছিল, তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো ঢাকা যাও, তারপর বলতেছে যে 3 মাসের সময় দিতে হবে, তুমি আমার সাথে 3 মাস পরে কথা বলো।
আচ্ছা,
তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে 3 মাস পরে কথা বলবো, তোমার পরীক্ষা শেষ হলে তুমি আমার ফোন দিও, তো কিন্তু ঢাকা যাওয়ার আগে তুমি আমার সাথে একটাবার দেখা করে দিও।
আচ্ছা,
তো আমি বললো ঠিক আছে, দেখা করা সম্ভব হবে না, কিন্তু আমার আম্মু থাকবে আমার সাথে, এই কারণে দেখা করতে পারবো না, কিন্তু তুমি 3 মাসের মধ্যেই 3 মাস পরে আমার কল দিবে, এর আগে কল দিবে না।
আচ্ছা আচ্ছা ভাই, একটু তাড়াতাড়ি করে মূল স্টোরিতে আসুন, আমাদের বিরতি নেবার সময় হয়ে যাচ্ছে।
জি, এখন আপনার আজকে দেখা গেছে যে সন্ধ্যায় কত, আজকে আপনার সকাল 8টা থেকে এখন পর্যন্ত আমি কল দিতেছি, ওর মোবাইল কল ঢুকে না, ব্ল্যাক লিস্টে ফেলায় রাখছে নাম্বারটা, শুধু শুধু কেন জানি ব্ল্যাক লিস্টে ফেলায় রাখে, ঠিক আছে, কিন্তু আপনার এই 10:27 আমার কল দিয়েছিল, কল দেওয়ার পর আমি ওদের সাথে সাথে কল দিলাম, ওয়েটিং ওয়েটিং, এখন পর্যন্ত ওয়েটিং ছিল নাম্বারটা।
এখানে আপনার সাথে ব্ল্যাকমেইল কোথায় হয়েছে ভাইয়া, এটা একটু বলেন।
জি, যেমন ধরেন যে আমার মানে আমার তো বলতেছে ঠিক আছে আমার ভালোবাসে, ঠিক আছে
ভাইয়া, এটা রিলেশনশিপ ইস্যু নিয়ে কথা বলার শো না, আপনাকে কি ব্ল্যাকমেইল করেছে মেয়েটা?
জি ব্ল্যাকমেইল।
কি ধরনের ব্ল্যাকমেইল করেছে সেটা সরাসরি বলুন, যদি বলতে না পারুন আমাদের সময় নষ্ট করবেন না। যত সব লোকজন টপিকই বুঝতেছে না, এটা রিলেশনশিপ নিয়ে, আপনাদের রিলেশনশিপ নিয়ে কথা বলতে বসি নাই ভাই এখানে, এখানে কারো রিলেশনশিপ প্রবলেম সলভ করার সময় আমার নাই। এবং যেটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে আপনি যদি ব্ল্যাকমেইল করে থাকেন কাউকে, কিংবা কেউ যদি আপনাকে ব্ল্যাকমেইল করে থাকে, সেটা নিয়ে কথা বলতে আপনি ফোন দিতে পারেন। আদারওয়াইজ প্লিজ ডোন্ট ওয়েস্ট ইউর মানি, আপনার টাকা নষ্ট করবেন না। ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ফেরত আসছি, অনেকগুলো সময় নষ্ট করলাম আমার নিজের এবং আপনাদের সবার, আমি আন্তরিকভাবে আমার তরফ থেকে খুবই দুঃখিত, এই কলটা নেওয়া হয়তো আমার ঠিক হয়নি, আমি ভেবেছিলাম সর্বশেষে কোনো ব্ল্যাকমেইল থাকবে কিন্তু আসলে ছিল না, আমি খুবই দুঃখিত আবারও আমার প্রত্যেকজন শ্রোতার কাছে। বিরতির পরে আবারও ফেরত আসছি, স্টে টিউনড উইথ 89.2 এফএম।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ফিরে আসলাম আবারও রয়্যাল ট্যাগের ড্রিঙ্ক প্রেজেন্স যা বলিব সত্য বলিব নিয়ে। আর আজকে আমরা কথা বলছিলাম আমাদের টপিক নিয়ে, যেটা টপিক মূল টপিকটা ছিল হচ্ছে ব্ল্যাকমেইলিং, রিলেশনশিপের মাধ্যমে বা প্রেম ধরনের সম্পর্কের মাধ্যমে নানান রকম ছবি তথ্য আদান প্রদান এবং পরবর্তীতে সেটা নিয়ে ব্ল্যাকমেইল হওয়া, এই ধরনের কোন ঘটনা, এটা নিয়ে হুমকির মুখে পড়া বা বাজে কোনো ঘটনার মধ্যে জড়িয়ে যাওয়া বা সম্মান হারানো, এই ধরনের কোন প্রবলেমের মধ্যে যদি আপনি পড়ে থাকেন সেই ক্ষেত্রে আমাদেরকে বলতে পারেন যে এই প্রবলেম থেকে বের হয়ে আসার কি উপায়, কিংবা এই প্রবলেমে না পড়ার সবচেয়ে ভালো উপায়টা কোনটা। আমরা ফোন কল নিচ্ছিলাম, আমরা আরো একটা ফোন কল নিব। হ্যালো, হ্যালো, হ্যালো,
হ্যালো,
হ্যাঁ
নমস্কার,
হ্যাঁ নমস্কার, বলুন, শুনতে পাচ্ছেন?
হ্যাঁ শুনতে পাচ্ছি।
জি, আপনার নামটা?
আমার নাম হলো অখিল দাস।
আচ্ছা অখিল ভাই, আপনার কি যে ঘটনাটা বলবেন সেটা কি ব্ল্যাকমেইল রিলেটেড?
মানে ব্ল্যাকমেইল কেন, মদের ব্যাপারে?
না, আমরা কোনো আপনার সাথে না মাদক নিয়ে বলছি, কিন্তু আমাদের আজকের টপিক মাদক দ্রব্য নয়। যদি আপনাকে কেউ ব্ল্যাকমেইল করে থাকে কোনোভাবে, সেই ক্ষেত্রে আপনি আপনার ঘটনা শেয়ার করতে পারেন। ওকে, আমরা আরেকটা কল নেওয়ার চেষ্টা করি। হ্যালো, ওয়ালাইকুম সালাম, আপনার নামটা?
আমার নাম নাবিল, আমি চট্টগ্রাম থেকে বলছি।
জি নাবিল ভাই, আজকে টপিকটা কি শুনেছেন?
জি
জি, এ ব্যাপারে আপনার কি বলার আছে বলুন।
আসলে ঘটনাটা 2018 সালে প্রথম দিকে, আমরা যে এলাকা থাকি ওইটার নাম ডাউনহাট।
আচ্ছা,
তো যে মেয়েটা সম্ভবত বলতো, তিনি একটি কলেজে পড়তে, কোন কারণে ওইটার নাম আমি দেখছি না।
আচ্ছা, একজন কলেজের টিচার, একজন মহিলা কথা বলছেন?
মেয়ে, মেয়ে।
আচ্ছা,
কলেজের মেয়ে।
আচ্ছা, কলেজের স্টুডেন্ট। ওকে,
বলতেছি না আর কি।
জি জি, কোনো সমস্যা নেই।
জি, তো মেয়েটা আসলে কলেজে পড়ুয়া, আসলে পড়ুয়া না, তো উনি যখন কলেজে যেতেন রাস্তায় রাস্তা আর কি, যে কলেজের সামনে আর কি।
আচ্ছা,
তো উনি অনেক ফলো করতেন, যে একটা ছেলে অনেক অনেক ফলো করতেছে,
তো
এইভাবে মানে ফলো করার পর একদিন উনি ওনাকে জিজ্ঞেস যে কেন ফলো করে আর কি। তো এইভাবে ওদের মধ্যে কথা হয় আর রিলেশন হয় আর কি ওদের মধ্যে। তাদের রিলেশনে যখন 6 মাসের সময়, তো ছেলেটা ওকে অফার দেয় যে তাকে বিয়ে করবে নাকি, বুঝছেন?
সরি,
মানে তাকে বিয়ে করবে নাকি?
আচ্ছা আচ্ছা, এই ধরনের একটা প্রপোজাল সে দেয় ছেলেটা। তারপরে
মেয়েটা, মেয়েটা একটু হ্যাপি ছিল আসলে, যখন বলতেছে তখন তো বিয়ে অবশ্যই করবে। তো ছেলেটা বলতেছিল যে তোকে বিয়ে তো করবো, তো আমরা মানে মানে ফিজিক্যাল রিলেশন করার জন্য উৎসাহিত করে, বুঝছেন?
আচ্ছা, মানে এই ইচ্ছা কে প্রকাশ করেছে, ছেলেটা?
হ্যাঁ
আচ্ছা,
ছেলেটা। এখন মেয়েটা হলে তখন আনন্দে হয়তো বা ভুলে গিয়েছিল যে করলে আর কি প্রবলেম হবে রিলেশনটা, ফিজিক্যাল রিলেশনটা। তো ওনাকে, ওকে আসলে
আপনার আশেপাশে কেউ একজন কথা বলছে, তাকে একটু থামাতে পারবেন?
জি জি। আচ্ছা, এখন ওকে একটা ফটো নিয়ে যাওয়া হয় এবং সাথে রিলেশন মানে ফিজিক্যাল রিলেশনটা শেষ করতে আর কি।
জি,
করার পর এর 1 মাস পর ওনার গর্ভ সন্তান আছে, এটা এটা উনি জানায়, ঠিক আছে? উনি জানার পর আসলে ওনার এরপর প্রায় 20 দিন বা 25 দিন পর আম্মু এটা টের পাই যে মেয়ে মানে পেটে সন্তান আসতে আর কি। এরপর জানার পর ওই মেয়েটা বলে যে এরকম করছে, তো ওকে তো অনেক মারধর করছে, ওই ভাইরা আছে একদম মারে অনেক অনেক মাসতে আর কি।
আচ্ছা,
তো মেয়েটা এখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে এখন ওই ছেলেটা বসে আমি বিয়ে করবে, তোমরা আমাকে তাদের বিয়ে দিয়ে দাও। কিন্তু এখন ওই মেয়েটা যেন কি করছে মানে ওই ছেলেটা কল দিছে, কল দেওয়ার পর বলতেছে যে তুমি আমাকে বিয়ে করতে বিয়ে করবা বলছো, এখন আমাকে বিয়ে করো কারণ আমার ফ্যামিলি সব জেনে গেছে, আমাকে অনেক মারধর করতেছে, তুমি আমাকে তাদের বিয়ে করো। আমি ছেলেটা বলতেছে আসলে তোমার সাথে করছি যে সবই আমার নাক ছিল, কারণ এর আগে আমি অনেক মেয়েকে এরকম নষ্ট করছি, এখন তুমি তোমাকে করছি। এটা আসলে এটা শোনার পর মেয়েটা কি বলবে আর কিছু কোনো ভাষা নেই আর কি। এরপর মেয়েটাকে ওরা বলছে যে তুমি ঠিক আছে করতে এখন ওয়াশ মানে ওয়াশ আপনাকে অনেকে দিবেন যে ওয়াশ যেটা হসপিটাল করানো হয়,
এটা সম্পূর্ণ আইনত দণ্ডনীয় অপরাধ বলুন।
হ্যাঁ এটা ওইটা ঠিক আছে, এখন যখন মানে হসপিটালে গেছে ওয়াশ করানোর জন্য ডাক্তারদেরকে অনেক বকাবকি করছে যে এগুলো কি মানে ফালতু
মেয়ে। এরপরে কি হয়েছে বলুন, মেয়েটাকে কি শেষ পর্যন্ত কোনোভাবে ব্ল্যাকমেইল করা হয়?
না না, আসলে ব্ল্যাকমেইল মানে কি বলতেছে যে যেগুলো করছো এখন আর আমাকে ডিস্টার্ব করবে না, আর নেই তোমার নামে মানে আমি আরো সবাইকে বলবো আর কি। এরপর ওই আপুটা আসলে দুর্গাপুরশত সিহেট করে তার তিন দিন পর ওয়াশ করানোর সিলেক্ট করে আসলে ওনার লাস্ট টাইম দেখতে পারিনি, যদি আমার বাসার মানে কাছাকাছি আর কি যদি আমি দেখতে পারিনি। তো আমি আমি অনেক খোঁজ নিচ্ছি ভাইটা কিন্তু ওনারও কোনো খোঁজ পাই নাই। আসলে ঘটনাটা এটাই যে
মূল ব্যাপারটা হচ্ছে এটাই যে প্রতারণা হয়েছে তার সাথে। জি বুঝতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ। তো একটু আগে আমরা আরেকটা জিনিস আরেকটা টেকনিক আমরা জানলাম, এভাবেও হয়তো আপনাকে ধোকাবাজি দেওয়া হতে পারে যে আপনার সাথে বিয়ে করার একটা টেন্ডেন্সি দেখিয়ে যে না একসময় আমরা বিয়ে করব, তারপরে কাজ হয়ে যাওয়ার পরে তার আর কোনো খোঁজ নেই, এভাবেও কিন্তু আপনি ব্ল্যাকমেইলড হতে পারেন। এই যে আজকে এই মেয়েটার হয়তো বাসায় মারধর করেছে বা কোনো একটা প্রবলেম হয়েছে, যদি তাও না হতো মেয়েটা আমরা ধরে নিলাম যদি মেয়েটা এমন হয় যে একা একা হস্টেলে থাকে কিংবা জব করে কোথাও থাকছে বা কয়েকজন কলিগ মিলে একটা ফ্ল্যাট ভাড়া করে থাকছে, সেই ক্ষেত্রে কিন্তু বাবা মা হয়তো জানতে পারত না এত সহজে, কিন্তু মেয়েটার লাইফটা আসলে কি হয়ে যেত। এভাবে করে অনেকের লাইফ কিন্তু নষ্ট হচ্ছে এবং এটাও এক ধরনের প্রতারণাই বলা চলে, এক ধরনের ব্ল্যাকমেইলই বলা চলে, তবে হয়তো হ্যাঁ ভার্চুয়াল জগতে ফেসবুকে নয়। তো যাই হোক, আমার মনে হচ্ছে আমি আজকে টপিকটা খুব ভালো করে সবাইকে বোঝাতে পারিনি, সবার মধ্যে একটু বোঝার ভুল রয়ে গেছে। তারপরেও লাস্ট একটা কল নেওয়ার আমি চেষ্টা করছি। হ্যালো 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 হ্যালো, ওকে কলটা নেওয়া যাচ্ছে না, আই এম সো সরি, সামহাও কোনো একটা ডিস্টার্ব হচ্ছে। ওকে হ্যালো, হ্যাঁ যেটা বলছিলাম না আপনার কলটা কেটে গেছে ভাইয়া, সরি, আবারও কল দিচ্ছেন বোধ হয়। হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যালো
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার নামটা বলুন এবং তাড়াতাড়ি আপনার যেটা বলার তাড়াতাড়ি বলুন, আমাদের সময় খুব কম, আমরা বিরতিতে যাব।
ফরিদপুর থেকে কথা বলতেছিলাম, সামাদ।
জি সামাদ ভাই বলুন, এই ব্যাপারে কি বলার আছে, একটু তাড়াতাড়ি বলতে হবে, আমাদের সময় মাত্র এক মিনিট।
জি ভাইয়া, এই বিষয়ে আসলে বলার মধ্যে হচ্ছে এটাই যে মানে ঘটনা বললে কিন্তু অনেক বড় একটা ঘটনা বলতে হয়, কারণ ব্রেক নেবেন এই ঘন্টায়, ঠিক আছে ভাই, তাহলে পরবর্তী কল করি।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনার সাথে পরবর্তীতে কথা হবে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।
জি
ওকে, সো আমরা এখন আর কল নিতে পারছি না কারণ অল্পের মধ্যে আমাদেরকে সামাদ ভাই বলতে পারছিলেন না ওনার কথাগুলো। আমরা এখন একটা বিরতিতে চলে যাব, বিরতিতে যাওয়ার আগে আরো একবার বলে দিতে চাই যে এই ধরনের ব্ল্যাকমেইল যারা হচ্ছেন তারা অনেকেই এই ধরনের অনুষ্ঠানটাও শুনছেন এবং অনুষ্ঠানটা শুনে আপনারা যে চুপ করে আছেন তার মানে হচ্ছে আপনারা ভবিষ্যতেও ব্ল্যাকমেইল হতে থাকবেন এবং হতেই থাকবেন এবং হতেই থাকবেন, বারবার এই বোকামি করবেন এবং আপনারা বলার সাহসটা পর্যন্ত পাবেন না, এতটুকু সাহস আপনাদের নেই এবং এতটুকু বুদ্ধিমত্তাও নেই যে কিভাবে কথা বলে একটা জিনিস সলভ করা যায়। উই আর সো সরি, আমরা অনেক চেষ্টা করেও আপনাদেরকে কোন রকম হেল্প করতে পারছি না। এই বিষয় নিয়ে কথা বলতে আমাকে বেশ কয়েকজন রিকোয়েস্ট পর্যন্ত করেছে, আজব ব্যাপার হচ্ছে আমি তাদেরও কোনো মতামত কোথাও খুঁজে পাচ্ছি না। এর চেয়ে আজব ব্যাপার আর কি হতে পারে, যারা আমাকে এই বিষয়ে বলতে বলেছে তাদেরও কোনো কল আমি পাচ্ছি না, হয়তো তারা লজ্জা পাচ্ছে, হতে পারে তাই না। যাই হোক, আপাতত একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে আবারও ফেরত আসবো, রাত ১২টার পরে শুনতে থাকুন এবিসি রেডিও এফএম 89.2 চলছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
রাত ১২টার পরে আরো একবার শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, আর এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে আমি রেহান রসুল আছি এবং থাকবো রাত একটা পর্যন্ত। অলরেডি আমার কাছে দুটো কল আছে পেন্ডিং, বাট তার আগে আরো একবার আমি বলে নিই, আপনারা কল করতে চাইলে করতে পারেন 5501109 অথবা 5501870, এই দুটো নাম্বারের একটা নাম্বার। ইন দ্য মিন টাইম ফেসবুকে অনেকেই আমার সাথে অনেক কিছু শেয়ার করেছে, তাদের শেয়ারগুলো আমি পড়বো, তবে তার আগে একটা কল নিয়ে নিই। হ্যালো, আমরা নিতে পারলাম না, কলটা কেটে গেছে, আরেকটা নেবার চেষ্টা করি। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার নামটা?
আমার নাম আবু তাহের।
আবু তাহের কোথা থেকে বলছেন ভাইয়া?
আমি চম্পানের থেকে বলছি।
ভাইয়া আপনার কথা খুব অল্প শোনা যাচ্ছে, আপনি কি লাউড স্পিকার ব্যবহার করছেন কোনো কারণে?
না ভাইয়া, আমি তো লাউড স্পিকার দিই নাই।
আচ্ছা,
আমার কাছে ডাবল আসতেছে আওয়াজটা।
জি জি জি, যাই হোক, আমরা বুঝতে পারছি আপনার কথা, এখন আপনি বলুন কি বলতে চান এই বিষয়ে, আজকের বিষয় নিয়ে।
আসলে আজকের বিষয় নিয়ে আমার একটা কথা বলার আছে, আমার একটা মানে আমার লাইফের একটা ঘটনা আছে।
জি,
তো আমি সেটা আপনাদের কাছে জানাতে চাই।
জি বলুন।
এই জন্য ফোন দেওয়া হলো।
জি বলুন ভাইয়া।
আমি যখন ক্লাস এইটে পড়তাম, একটা মেয়েকে পছন্দ করতাম। হ্যাঁ
জি,
ওর সঙ্গে আপনাকে কথাগুলো সব সংক্ষেপে বলবো, অতিরিক্ত লম্বা করবো না।
আমাকে আগে প্রথমে এটা বলুন যে আপনি কি কোনোভাবে ব্ল্যাকমেলের শিকার হয়েছিলেন?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
তাহলে বলুন বলুন, আপনি বলুন, সমস্যা নেই।
ব্ল্যাকমেলের শিকার বলতে, আমি একটা মেয়েকে পছন্দ করতাম। হ্যাঁ, তো আমি যখন ক্লাস এইটে পড়ি, ও ক্লাস টেনে পড়তো।
আচ্ছা,
আমার অনেক সিনিয়র। তো মানে আমাদের মধ্যে মানে ওই প্রপোজটা হয় নাই, আসা যাওয়ার সময় মানে কথা হতো যে ও কেমন আছে আমি কেমন আছে, কিন্তু ও জানতো যে আমি তাকে পছন্দ করি।
আচ্ছা,
তো যে কোনো কারণে তার মানে বিয়ে ঠিক হয়ে যায়।
আচ্ছা,
বিয়েটা ঠিক হয়েছিল অবশ্যই আমার ভাইয়ের সাথে, আমার আপন ভাইয়ের সাথে।
আপনার আপন ভাইয়ের সাথে? আচ্ছা।
হ্যাঁ, আমার আপন ভাইয়ের সাথে, আমার বড় ভাই।
তারপর
তো আমাদের মাঝে কখনো মানে ওই আমি যে ওকে ভালোবাসতাম ওকে আমি কখনো বলিনি, কিন্তু ও জানতো যে আমি ওকে ভালোবাসতাম। কিন্তু আমার মানে ও মানে আমার ভাইয়ের সাথে 8 বছর মানে সংসার করছে, তার সংসারে একটা মেয়ে আছে।
আচ্ছা,
তো মেয়েটাকে মানে ও কি করলো মানে আমাকে হঠাৎ একদিন মানে ওই বিষয় নিয়ে কথা বললো।
আচ্ছা, সেটা বিয়ের কতদিন পরে?
বিয়ের 8 বছর পর।
আচ্ছা বলুন।
তো সে আমাকে মানে মানে ও আমাকে পছন্দ করে ওই মানে কথাটা সে আমাকে বলতে চাচ্ছে, কিন্তু বলতেছে না।
আচ্ছা আচ্ছা, নানান ইশারায় আপনাকে আবার ডাক দেওয়ার চেষ্টা করছে আর কি একটা। আচ্ছা,
অবশ্যই তার মানে একটা কারণ আছে, তার কারণ ওই আমার ভাই মানে আমার ভাবিকে তেমনটা মানে
গ্রাহ্য করতেন না। আচ্ছা,
তো তখন অবশ্যই আমি ওই চিন্তাধারা আমার ছিল না, আমি আমার আমাদের এলাকার একটা মেয়েকে আমি পছন্দ করতাম, মেয়েটার নানার বাড়িতেই থাকতো, আমি ওকে পছন্দ করতাম এবং আমার ওর মাঝে রিলেশনশিপ হয়েছিল।
আচ্ছা আচ্ছা,
মানে এক প্রকার মানে ওর সাথে আমার বিয়ে হবে ওই রকম ঠিকঠাক হয়েছিল।
আচ্ছা আচ্ছা,
তো একদিন মানে ও হঠাৎ আমাকে একটা কথা বলছে কি, দেখো তোমাকে তুমি যদি আমাকে অ্যাকসেপ্ট না করো তাহলে আমি আত্মহত্যা করবো।
ওকে,
তো ও মানে এইরকম ভাবে আমাকে মানে বিভিন্ন বই দেখিয়েছে, তো বই দেখানোর পর আমি বলতেছি দেখো তুমি এখন মানে বিবাহিত, তাছাড়া তুমি আমাদের বাড়িতে আমার ভাইয়ের স্ত্রী, এটা তো কখনো সম্ভব না, এটা আর কখন তুমি যদি আত্মহত্যা না তুমি যদি মানে আত্মহত্যার চেয়ে বড় কিছু করো সেটা আমার পক্ষে আর কখনো সম্ভব হবে না।
আচ্ছা,
তো হঠাৎ একদিন মানে ভাইয়ের সাথে যখন ঝগড়া হয়েছে আমাকে ফোন দিছে যে তুমি আমাকে কোন একটা কিছু করো তুমি চাইলে পারবা, কারণ তুমি তো আগে আমাকে পছন্দ করতা। তো আমি আগে পছন্দ করতাম, তুমি তো এখন বিয়ে করছো, আমার ভাইকে বিয়ে করছো, তো আমি তো এখন তোমাকে আর পছন্দ করি না, আমি অন্য একজনের সাথে রিলেশন আছে আমার অলরেডি, সেটা তুমি জানো, এবং ওর সাথে আমার বিয়ের কথাবার্তা সব কিছু হয়েছে সেটাও জানো। ও বলছে আমি ওইসব কোনো কিছু শুনতে চাই না, মানে আমি মানে তোমার সাথে সম্ভব করতে আমি তোমাকে তোমার মানে ভাইকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করবো।
একই বাড়িতে থাকেন না আপনারা ভাই, দুই ভাই একসাথে থাকেন না, আলাদা থাকেন
না? একসাথে থাকি, কিন্তু আমি বাড়িতে থাকি না, আমি অন্য এক জায়গায় থাকি, তোমার তো বাড়িতে যাইও না, তো যে সময় যাই আর কি।
আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তারপরে
তারপরে ও কি করলো, হঠাৎ একদিন মানে ওষুধ মানে কতগুলো ওষুধ খেয়েলে সে অসুস্থ হয়ে পড়লো।
আচ্ছা,
মানে ওষুধ মানে আত্মহত্যার উদ্দেশ্যে খেয়েছে, মানে আমি যেহেতু অ্যাকসেপ্ট করতেছি না, ওর মানে কি মনে আসছে সেটা তো আমি জানি না, তো আমাকে ফোন করা হলো যে বাড়ি থেকে যে তোর ভাবি এরকম এরকম আত্মহত্যা করতে চেষ্টা করতেছে, কারোর সাথে তো কোনো কিছু হয় নাই। মানে বাইরের সাথে ঝগড়া হয় নাই, কারোর সাথে কোনো কোনো সমস্যা হয় নাই। তো আমি বলতেছি তো ও এরকম করতেছে, এটা তো বাইরের ব্যাপার, বাইরের সাথে মানে কথা বলেন, বাইরে বলতেছে কি তো ভাবে কি মেডিকেল ব্যবহার্তি করে দিয়েছি। তো মেডিকেল আমাদের এখানে একটা মেডিকেল আছে আফতার দিনে টাস্ক বলে, ওখানে ওকে ভর্তি করানো হয়েছিল। তো তো ওখান থেকে মানে আমার এক শাশুড়ি ভাই ছিল, মানে খুজুর, ওর নাম্বার থেকে আমাকে ফোন দিছে যে দেখো এখনো সময় আছে, মানে তুমি আমাকে কোনো একটা কিছু করো,
মানে সম্পূর্ণ ইমোশনাল ব্ল্যাকমেইল যাকে বলে, যে ইচ্ছাকৃতভাবে আপনাকে এটা মানে প্রেশার করে যে আদারওয়াইজ আমি এই ধরনের একটা কিছু বলবো। এবং আপনার মনে হয় একই সাথে ভয় ছিল যে আপনার ফ্যামিলিতে এই ধরনের কোনো কথা উঠে না যায়।
জি জি জি। তো পরবর্তীতে মানে ও সুস্থ হয়ে উঠে আস্তে আস্তে, সুস্থ হওয়ার পর এখন এখন মানে যে মেয়েটার সাথে আমার বিয়ে হবে, মানে ওই যে আমি যে মেয়েটাকে পছন্দ করতাম, মানে ওই মেয়ের সাথে বিয়ে সম্পূর্ণ সবকিছু ঠিকঠাক হয়েছে।
আচ্ছা।
তো এখন হঠাৎ আমার ভাই মানে সব মানে প্রথমে ঠিকঠাক হলো, পরবর্তী মানে এটা আমার ভাই সম্পূর্ণ এটাতে মানে একটা ষড়যন্ত্র করে আমাদের থেকে দূরে সরিয়ে দেয়। তো মেয়েটাকে অবশ্য অন্য জায়গায় দিয়ে দিয়ে ফেলছে, তো আমি চাকরি চলে আসছি।
তো এখন আপনার ভাই এই কাজটা করে?
হ্যাঁ হ্যাঁ।
কেন
আমার ভাই কেন সেটা জানি না অবশ্যই, তো ওর যে কি মনে আসতো তো আমি সেটা জানি না। তো এখন কি করলো মানে আমার বাবু কি করলো, সুস্থ হওয়ার পর ওর আগে মেয়ে ছিল একটা, ওর এখন 5 বছর বয়স হয়েছে।
আচ্ছা।
তো এখন আমি একদিন হঠাৎ বাড়িতে গিয়েছি, বাড়িতে যাওয়ার পর ও বলতেছে যে তুমি মানে আমাকে প্রস্তাব করতেছে ফিজিক্যাল রিলেশন করার জন্য, আমি সেটা যে আমি সেটাতে রাজি হই নাই অবশ্যই। তো আমাকে একটা বড় ভয় দেখেছে যে তোমাকে আমি কোন একটা মানে ফাঁসাবো ফাঁসাবো, তুমি আমাকে মানে কোনোভাবে সাড়া দিচ্ছ না কেন।
আচ্ছা।
তো আমি বলতেছি দেখো এটা অনেক, তুমি এক কথা আমাদের বাড়িতে সংসার করো আমার ভাইয়ের সাথে, তাছাড়া তুমি এরকম একটা কাজ করতে চাও, তাছাড়া আমার ভাবির বাড়িটাও কিন্তু আমাদের মানে কাছাকাছি।
আচ্ছা।
তো ওকে আমি অনেক বোঝানোর চেষ্টা করছি, ও শেষ পর্যন্ত আমার সাথে ফিজিক্যাল রিলেশন করলোই। ফিজিক্যাল রিলেশন করার পর হঠাৎ মানে ও গর্ভবতী হয়ে যায়, পরবর্তীতে আবারও রিলেশন করার পর ও বলতেছে তুমি আমাকে বিয়ে করো, আমি বলতেছি দেখো এটা কখনো সম্ভব না। তাছাড়া এটা
আপনার সাথে করে ফেললো মানে কি, ডিড শি রেপ ইউ, আপনাকে রেপ করেছিল সে? নিশ্চয়ই না।
হ্যাঁ হ্যাঁ করেছে।
কিভাবে সম্ভব ভাইয়া?
ভাইয়া
শোনেন শোনেন শোনেন, আমিও একজন পুরুষ মানুষ, তো একজন পুরুষ মানুষ যদি উত্তেজিত না হয় তাকে রেপ করা সম্ভব না।
হ্যাঁ অবশ্যই। আমি আমি
আপনি কি বলতে চাচ্ছেন?
যে আমি বলতে চাচ্ছিলাম কি মানে আমি উত্তেজিত হয়েছিলাম, কিন্তু পরবর্তীতে ও বলছে কি না তুমি যদি এরপরও যদি আমার সাথে রিলেশন না করো তাহলে আমি আত্মহত্যা, আমি বলতেছি তোমার আত্মহত্যা করার দরকার না আমি আত্মহত্যা করি, মানে এরকম বলছি।
তো আপনি মানে আমি একটা জিনিস বুঝতে পারছি না যে আপনি করবেন না করবেন না কিছু করবেন না করেও তারপরে আপনি শেষ মুহূর্তে কিভাবে পিছলে গেলেন?
আমি পিছলে যাওয়ার কারণ হলো মানে আমি কখনো চাইনি যে সে আমার লাইফে আসুক, কিন্তু হঠাৎ ও যে আমার লাইফে আসবে এটা আমি কখনো কল্পনা করতে পারিনি। এবং কি ও আরেকটা কাজ করছে যে কি ও আমার মানে আমার বড়াপুর হাজবেন্ড কে মানে কি মানে প্রেমের প্রস্তাব দিয়েছে, যেটা আমি মানে বুঝতে পারছেন মানে ওইটা আমি গোপন ভাবে জানতে পারছি অবশ্যই পরবর্তীতে। তো আমি যখন জানতে পারছি যে আমার আপুর হাজবেন্ডের সাথে মানে এই ধরনের রিলেশন করার জন্য চেষ্টা করছে এবং আমি আমার নিজের চোখে বেশ কয়েকটা আলামত ধরা পড়ছে।
আচ্ছা।
তো আমি ঈদের সময় বাড়িতে যখন গিয়েছি তো ও বাড়িতে নেই, আমি বলছি যে ও কোথায় গেছে, ও আমার বোনের বাড়িতে গেছে, অর্থাৎ আমার বোনের শ্বশুরবাড়িতে গেছে। তো শ্বশুরবাড়িতে যাওয়ার আমি ওকে নিষেধ করছি যে ওখানে যেও না বাড়িতে থেকো।
আচ্ছা।
তো আমার আমার ভাই নিষেধ করছে তুমি ওখানে যেও না। তো ও যখন গিয়েছে আমার কথা না শুনে আমি বাড়িতে সব আসবাসপত্র ভেঙে তছনছ করে দিয়েছি।
আচ্ছা।
আমার আমার রাগ আসছে, আমার আমি জানি না ও আমার মানে হাজবেন্ডের সাথে এরকম মানে রিলেশনশিপ করতে আসছে জন্য আমি হ্যাঁ আমি মানে বাড়ির সব আসবাসপত্র ভেঙে দিয়েছি। তো আমার বাবাও আসছে, পরবর্তীতে আসার পর আমাকে অনেক মারধর করছে যে এরকম কাজটা কেন করলি।
আচ্ছা।
তো আমার বাবা মনে করছে যে কি মানে আমি কোন নেশা করি বা আমি কোন নেশায় যুক্ত হয়েছি জন্য আমি উত্তেজিত হয়ে এই ধরনের আসবাবপত্র গুলো ভেঙে ফেলছি। তো মানে এই ঘটনার পর আমার বাবা কি করলো, আমার ভাই সহ আমাকে একটা এই মানে থানাতে একটা মামলা দিছে কি মাদক দ্রব্য মামলা।
আচ্ছা।
তো মামলাটা দেওয়ার পর ওটা অবশ্য করতে গিয়ে দিয়েছিল মামলাটা, আমি মানে ওদেরকে মানে বুঝাতে পারতেছি না আমি কোন নেশা করি না আমি মানে
তখন সত্য কথাটা কেন বলছিলেন না?
সত্য কথাটা বলতে পারছি না যে আসলে মান সম্মানের বিষয় নিয়ে, মানে
মানে মান সম্মান তো আপনার ওই যে ভাবি ক্যারেক্টারটাই তো, ওটা তো কোনো কিছু এমনিতেও রাখতে দিচ্ছে না, তারপরেও এটা রাগ ঠাক রেখে লাভটা কি? এবং এটার একটাই কারণ যে আপনি একবার ভুল করেছেন এবং নিজের মান সম্মানটা বাঁচাতেই এখন আপনি আরো কিছু বলতেও পারছেন না, ঘরের আসবাবপত্র ভাঙছেন। হ্যাঁ, তারপরে তারপরে
তারপরে আমাকে মামলা দিলে আমি থানায় গিয়ে ওসি সাহেবকে সবগুলো বলছে যে আমার এই সমস্যা, আমার বাবির সব মোবাইল, অবশ্যই আমি আমার বাবির যে কথাগুলো বলছে বা যে সময় থেকে মানে যে সময় থেকে আমাকে এ ধরনের প্রস্তাবটা দিয়ে আসছে সব কলিং রেকর্ডিং রেকর্ডিং করে ফেলেছিলাম আমি।
আচ্ছা,
আপনি
কি এটা জানেন যে কারো কল কাউকে না বলে রেকর্ড করাটা আইনত দণ্ডনীয় অপরাধ?
না, আমি অবশ্যই এটা জানতাম না, কারণ আমি এটা
জেনে রাখবেন, এটা কিন্তু আপনাকে ভবিষ্যতে বিপদে ফেলবে যদি অন্য কারো ক্ষেত্রে করেন। বলুন।
হ্যাঁ, তো ওইটা আমি যখন মানে ওসি সাহেবকে বলি যে এই বিষয়ে যে এই ধরনের এই জন্য আমাকে মামলা দেওয়া হয়েছে, ওসি সাহেব বলছে ঠিক আছে তুমি টেনশন করো না, তোমার ব্যাপারটা আমি বুঝতে পারছি।
আচ্ছা,
তো ও বলছে যদি তুমি চাকরিতে চলে যাও তোমাকে মানে আমরা অ্যারেস্ট করবো না। আমাদের ওই বিষয়টা জানাজানি হওয়ার পর মানে গ্রাম একটা সালিশ মানে বিচারের বৈঠক বৈঠক বসছিল, তো এখন মানে সব বিষয় মানে ও বলতেছে কি ওর সাথে মানে আমি মানে ডিলেশন রিলেশনটা আমি করতে চাইছিলাম, মানে ও সম্পূর্ণ দোষটা আমার উপর চাইছে, ও বলতে যে আমি ওর সাথে কখনো সম্পর্ক করতে চাইনি এবং এইরকম কোন ইয়েও নাই আমার সাথে, তো আমি মানে কোন রকম ভাবে বলতে মানে আমার যে রেকর্ডিং গুলো ছিল আমি ওখানে কখনো মানে ওগুলো উপস্থাপন করতে পারছিলাম না।
কেন 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 পারছিলাম না?
পারছিলাম না, ওটা ওখানে সবাই বসা ছিল, আমার মা ছিল, বাবা ছিল, মানে আত্মীয় স্বজন সবাই ছিল।
সালিশে তো মূল কিছু লোক থাকে যাদের উপরে বিচারটা নির্ভর করে, থাকে না? গোপনে শোনানোর কোন উপায় ছিল না?
গোপনে শোনানোর উপায় ছিল বলতে মানে ওটা ওরা যারা বিচার করবে ওরাও কিন্তু আমার খুব মানে ওইরকম মানে আমার সম্মানী লোক ওদেরকে মানে এই বিষয় নিয়ে, তবে অবশ্যই একজনকে বলছিলাম, তো আমার ভাই বলতেছিল কি এই বৈঠক শেষ পর্যন্ত আমার মানে বড় ভাই এই বৈঠকটা বাতিল করে দিচ্ছে, কারণ বৈঠক বাতিল করছে এই জন্য যে মানে ওর ওয়াইফ ফেসে হয়ে এসে যাচ্ছে, যে এই বিষয়টা যখন মানে জানানো হয়েছে ওর ওয়াইফ হয়ে এসে যাবে, সেজন্য মানে ও মানে ওই বিচারটা অবশ্যই ক্যান্সেল করে দিয়েছে যে বিচার হবে না। তো এখন মানে ও মানে আমার বাবাই বলতে চাচ্ছে কি মানে সব দোষ আমার, মানে আমি ওকে মানে রিলেশন করতে চাইছি, আমি সবগুলো করছি।
এখন কি অবস্থাতেই চলছে আপনার?
না, এখন বলতে আমি অবশ্যই আমি এখন বাড়িতে যাই না আমি এক বছর, যেটা সত্যি কথা আমি বাড়িতে যাই না এক বছর, আমার আমি যে বাড়িতে গিয়ে যাই না, এমনি নামাজ পড়ে বাড়িতে বাইরে থেকে চলে আসছি, তো এখনো বাড়িতে যাওয়া হয় না, কারণ ওই ডাক্তার মানে ও হঠাৎ বলছে যে ও যদি একটা কথাই বলতো যে আমাদের ভুল হয়েছে, এটা আমাদের ভুল বুঝাবুঝি হয়েছে যে এই জন্য আমি ও ক্ষমাপ্রার্থী মানে, কিন্তু ও এটা মানে আমি যেটা করছি যেটা সত্যি কথা আমি যা করছি সম্পূর্ণ করছি যে মানে ও মানে ও আত্মহত্যা করতে চাইছে ওর জীবনটা বাঁচানোর জন্য, আমি এমনকি মাঝখানে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আত্মহত্যা করে ফেলে মানে ওর সেটা আমি কাউকে কিছু বলতে পারছিলাম না, এটা তো লজ্জার বিষয়, বন্ধু বান্ধবকে কাউকে কিছু বলতে পারছিলাম না, মানে মানে আমি নিজে একটা মানে
আপনার অবস্থাটা আমি বুঝতে পারছি, সম্পূর্ণ ঘটনার মধ্যে আপনার একটাই দোষ ছিল আমি বলবো, যে আপনি তার মানে পাল্লায় পড়ে আপনি ফিজিক্যাল রিলেশন করেছেন তার সাথে, এটা যদি আপনি না করতেন তাহলে আমার মনে হয় আপনি অনেক বড় গলায় অনেক কথা বলতে পারতেন এবং নিজেকে নির্দোষ প্রমাণও করতে পারতেন।
হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি সেটা অবশ্যই পরবর্তী বুঝতে পারছি আমি সেটা ভুল করেছি, তবে আমি ওই যখন মামলা হয়েছে আমি থানায় ওসি সাহেবকে সবকিছু বলছি, ও বলছে সেটা সমস্যা নাই তুমি বলবে না, এটা আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি,
বুঝতে পারছি,
কারণ আমি আমি কোনো ব্যাপারে মানে ওর ওকে কোনো পাত্তাই দিতাম না, ও যদি আত্মহত্যার চেষ্টা না এবং আত্মহত্যার চেষ্টা করছে অলরেডি, ও মারা যায়নি সেটাই ছিল বাকি, কারণ ওকে মেডিকেল ভর্তি করা হয়েছে, ওষুধ খেয়েছে, মানে সব মানে এরকম অনেক
বুঝতে পেরেছি। আমার মনে হয় ভাইয়া আপনি আপনার বাড়িতে আপনার সগর্বে ফেরত যাওয়া উচিত এবং এতটুকু আপনার স্বীকার করে নেওয়া উচিত যে পুরো ব্যাপারটাতে আমার দোষটা এতটুকুই ছিল যে আমি এই ভুলটা করেছিলাম, কারণ এই ভুলটা করার সময় আমি যদি সঠিক জায়গা থেকে দেখি তাহলে একমাত্র আপনি ছিলেন সিঙ্গল যাকে বলে, আপনার কিন্তু তখন কোনো প্রেমিকা ছিল না।
হ্যাঁ
ঠিক, যখন এই রিলেশনশিপটাতে আপনি যান, তখন আপনার কোনো প্রেমিকা ছিল না এবং আপনাকে বাসার ভেতরেই একজন আপনাকে কন্টিনিউয়াসলি এই ধরনের একটা অ্যাপ্রোচ করে যাচ্ছে, তারপরেও আপনার কোনোভাবেই এই কাজটা করা ঠিক হয়নি, কিন্তু করে যেহেতু ফেলেছেন, আমার মনে হয় এটা আপনি সবাইকে বলতেই পারেন। আপনি যথেষ্ট অ্যাডাল্ট একজন পার্সন এবং এটার জন্য আপনি বাড়িতে যাবেন না, নিজের বাবা মার সাথে দেখা করবেন না, এটা বোধ হয় হওয়া উচিত না।
আমার রাগটা আসছে এই জন্য ভাইয়া, মানে আমার ফ্যামিলির প্রতি, যে আমার ফ্যামিলি মানে আমার বাবা আমাকে মামলাটা দিয়েছে, মানে আমি নেশা করি এরকম বলে।
এটা সম্পূর্ণ মানে আমার কাছে একটা মানসিক রোগীর আচরণ মনে হয়েছে আপনার বাবার আচরণটা, দুঃখিত তবে এটা তাই মনে হয়েছে আমার কাছে। নিজের ছেলের ব্যাপারে এভাবে মামলা করে দেওয়া কিছু না জেনে, এটা একটা অদ্ভুত ব্যাপার। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, অনেকক্ষণ কথা বললাম আপনার সাথে, ধন্যবাদ আপনার ঘটনাটা শেয়ার করার জন্য।
মানে আমি আমার ফ্যামিলি আমার আব্বুকে তখনও মানে বুঝাচ্ছিলাম যে মানে আমি তো সরাসরি বলতে পারছি, বাবা দেখো এখানে আমার কোনো দোষ নেই, আপনি সঠিক সময়ে সবকিছু জানতে পারবেন।
বুঝতে পেরেছি ভাইয়া, বুঝতে পেরেছি আমরা, তবে আজকের মতন এখানেই কথা শেষ করতে বাধ্য হচ্ছি, পরবর্তীতে আবারও কথা হবে আপনার সাথে এবং আশা করব যে আপনি সম্পর্কগুলো ঠিক করে ফেলবেন এবং ভয় পাবেন না, আপনার ভয় পাওয়ার কিছু নেই, আপনি ভয় পাওয়ার কিছু করেননি। ব্ল্যাকমেইল কত রকমের হতে পারে এই সম্পর্কের গরমিলের মধ্যে, সো কোন সময় আমাদের আসলে না বুঝে না শুনে হুট করে একটা কিছু করা ঠিক না। মেহরিমা নূর মিমি আছে আমাদের সাথে ফেসবুকে, সে লিখছে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশনশিপ অলওয়েজ লিমিটেশনে রাখা উচিত, এত খোলামেলা হওয়ার দরকারও কি, জাস্ট লাভ প্রমাণ করার জন্য ক্লোজ কোন জিনিস শেয়ার করা ঠিক না। আমি সবসময় বিশ্বাস করি যে সত্যিকারের ভালোবাসা কোনোদিনও এগুলা, যে সত্যিকারেই ভালোবাসে সে কোনোদিনও এগুলো চায় না, সত্যিকারের ভালোবেসে যদি কেউ ইচ্ছে করে দেয় মেহরিমা নূর মিমি তারপরে ফেসে যায়, সেই ক্ষেত্রে তুমি কি বলবে একটু জানতাম। এমডি আলহাজ সরকার আছে আমাদের সাথে, কিছু লেখেনি। সুলতানা হক অ্যানি লিখছে, সম্পর্কের কারণে ব্ল্যাকমেলিং হওয়ার পর মেয়েদের সামাজিক কারণে ভোগান্তির শেষ নেই, কিভাবে এগুলো মোকাবেলা করে স্বাভাবিক জীবনে আসতে তাদের সাহায্য করতে পারি, ব্ল্যাকমেলারদের সর্বোচ্চ শাস্তি কি হতে পারে। দেখুন, ব্ল্যাকমেলারদের সর্বোচ্চ শাস্তি কি হতে পারে এটা নিয়ে আমার কনসার্ন না, আমার কনসার্ন হচ্ছে সেটা নিয়ে যে ব্ল্যাকমেল করতে পারে এমন একজনকে চিনতে পারার আগেই কেন সম্পর্কে চলে যেতে হবে। একটা সম্পর্কে যেতে কিছুটা সময় তো নেওয়া উচিত, আর সেই সময়টা যদি না নেওয়া হয় তখনই কিন্তু এই ধরনের ঝামেলাগুলো তৈরি হয়, কারণ একটা মানুষকে আমরা যদি ভালোভাবে চিনতে পারি তাহলে অন্তত এতটুকু বলা যায় যে এই ধরনের ব্ল্যাকমেইলিং টেন্ডেন্সি অন্তত ভালো পরিবারের কোন ছেলেমেয়ের মধ্যে এগুলো থাকা সম্ভব না, থাকে না, কিন্তু সেটা যদি আমরা পাত্তা না দিই, সেদিক থেকে যদি আমরা না আগাই তাহলে তো এমন হবেই বারবার। মুরসালিন চৌধুরী ফাহুম আছে, লিখছে না বলতে পারার ক্ষমতাটাই এটা থেকে মুক্ত রাখতে যথেষ্ট, ভালো একটা কথা বলেছে। আর ব্যক্তিত্ব আর নিজস্বতা বিলিয়ে দেয়া যারা তথাকথিত প্রেম করে তারা আসলে ছেলে বা মেয়ের কাতারে পড়ে না আমার মতে। ব্যক্তিত্ব আর নিজস্বতা বিলিয়ে দেয়া বলতে আপনি কি বোঝাচ্ছেন মুরসালিন চৌধুরী ফাহুম আমি জানি না, তবে মানুষ যখন প্রেম বা এই ধরনের সম্পর্কের মধ্যে লিপ্ত হয় তখন তারা একে অপরকে স্বাধীনভাবেই দেখতে পছন্দ করে, অন্তত নিজেদের মধ্যে তারা হয়তো কোনো বাধা ধরা রাখে না, হয়তো কোনো রকম কোনো চিন্তা ভাবনা বা কোনো রকম কোনো প্রাইভেসি অনেক সময় রাখে না, এবং সেটা সম্পূর্ণ ভালোবাসা থেকেও সম্ভব, এবং সেটার সাথে নিজস্বতা বা ব্যক্তিত্ব বিলিয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই। আপনার কি মনে হয়, ব্যক্তিত্ববান কোনো মানুষ প্রেম করে না? অবশ্যই করে, অবশ্যই ভালোবাসে, সবকিছু বিলিয়ে দিয়েই করে, প্রেম করবেন কিছু বিলিয়ে দেবেন না তা তো হয় না। রফসান হাসান জিদা আছে আমাদের সাথে, আমার মনে হয় যথেষ্ট পরিমাণে মানসিক বিকৃতি ছাড়া এইভাবে ইমোশনগুলো নিয়ে ব্ল্যাকমেইল করার মতন জঘন্য কিছুই হতে পারে না, তবে মনে হয় দুজনের ভুল থাকে এর মাঝে, যে ব্ল্যাকমেইলকারী আর যে প্রতারিত হয়েছে দুজনেরই। এতটাও ইমোশনাল হওয়া উচিত না যে কোনো ব্যক্তিগত ছবি কিংবা অন্য কিছু এভাবে সামাজিক মাধ্যমে দেয়া, তাও বাহিরের কারো কাছে। হ্যাঁ, যথেষ্ট বিশ্বাস করেই হয়তো দেয়, তবে এত অন্ধবিশ্বাসও ঠিক না, তবে মালিকের রহমতে আমাদের সাথে কখনো এমন হয়নি এবং হবেও না, নিজের উপর বিশ্বাস আছে। ওকে, তোমার নিজের উপর বিশ্বাসটা খুব ভালো লাগলো, সেটা আত্মবিশ্বাস থেকে অতি বিশ্বাসে না পৌঁছে যায়, সেটাই সবসময় কাম্য থাকবে। আপাতত ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ফেরত আসছি, স্টে টিউনড উইথ 89.2 এফএম, ইউ আর লিসনিং টু রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব উইথ রেহান রসুল।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, চলছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। আর আমাদের আজকের টপিক ছিল ব্ল্যাকমেইল, পার্সোনাল ইনফরমেশন নিয়ে, পার্সোনাল মানুষকে পাবলিকালি ব্ল্যাকমেইল করা নিয়ে আমাদের আজকে কথা হচ্ছিল, এবং সেটা নিয়ে কথা বলতে অনেকেই ফোন করে যাচ্ছে, তাই ফোন নাম্বারটা আবার দিলাম না, আরো একটা কল নেবার চেষ্টা করি। হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম ভাই, আপনার নামটা?
জি ভাই, আমি রনি বলছি।
রনি। হ্যাঁ রনি বলুন, কি বলতে চান আজকের বিষয় নিয়ে?
আজকের বিষয় নিয়ে যেটা বলবো ভাই, আসলে এটা হচ্ছে মানে আমার সাথে একটা ঘটনা আছে, যেটা হলো 2014 সালে।
আচ্ছা।
তো আমাদের আগে যেখানে, আমি নাম বলবো না, যে আমাদের আগে যেখানে বাড়ি ছিল, কোন কারণে হয়তো নদীর কারণে আমরা ওখান থেকে আমার অন্য জায়গায় বাড়ি করি, মানে অনেক দূরে।
আচ্ছা।
তো ওইখানে বাড়ি করার পরে আমাদের চাচাদের জন্য আর কি আমরা ওখানে যাই। তো চাচাদের সাথে যে কোনো কারণে আমাদের মানে মন মালিন্য হোক কিংবা যে কারণে হোক, আমরা চাচাদের কারণে ওইখান থেকে আমরা চলে আসি।
আচ্ছা।
তো ওইখানে আমাদের জায়গাটা ছিল, তো আমরা আবার যেখানে আমাদের বাড়ি ছিল আগে ওখানে চলে আসি। আসার পরে কি হয় যে আমি ঢাকা কাজে চলে আসি, আমি ফার্নিচার ডিজাইনের কাজ করি। তো আসার পরে কিছুদিন পরে আমাকে, মানে ওখানে আমরা 1 বছর ছিলাম, তো ওইখানকার একটা মেয়ে আমাকে কল দিত, মানে আমার নাম্বারটা হয়তো কার কাছে মানে পাইছে সেটা জানি না, তো ও আমাকে শুধু কল দিয়ে ডিস্টার্ব করতো। তো কল দিয়ে ডিস্টার্ব করতো, আমি কখনো মানে যে আমি ওরকম ই করতাম না, কিন্তু আমাকে প্রোভেস করতো, ভালোবাসার কথা বলতো, কিন্তু আমি কখনো ওটাকে ই করতাম না, অ্যাকসেপ্ট করতাম না।
আচ্ছা।
তো এভাবে যেহেতু মানে কিছুদিন মানে ডিস্টার্ব করতেছে, হয়তো এক কারণে আমি ওর সাথে মানে কথা বলি, কথা বলতে বলতে একটা ভালোবাসার মধ্যে চলে যাই,
মানে একটা সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে যান।
হ্যাঁ, একটা সম্পর্কের মধ্যে চলে যাই। তো এটা আমাদের 6 মাসের সম্পর্ক ছিল।
আচ্ছা।
তো ঈদে আমি তখন দেখে যাই, দেখে যাওয়ার পরে আমাদের বাড়ি চলে আসে, ওখান থেকে প্রায় আমাদের 50 টাকা ভাড়া আমাদের যেখানে আগে বাড়ি ছিল।
আচ্ছা।
তো ও আমার সাথে পরিচয় পড়েছে, ও ওইখানকার অ্যাড্রেসটা দেয়, কিন্তু ওকে আমি ওরকম ভাবে চিনি না, কারণ আমরা ওখানে নতুন গেছিলাম, তো 6 মাস ছিলাম আমি ওখানে।
আচ্ছা।
তো ওইখানে অ্যাড্রেস দেওয়ার পর আমি বলি কি, ওখানে তো আমাদের বাড়ি ছিল, আমাদের জায়গা আছে, তো বলে কি যে তুমি আমার সাথে দেখা করো। তো এই কথা বলার পরে আমি ঈদের সময়, ঈদের দিন, ঈদের পরের দিন আমি আমাদের বাড়ি থেকে ওইখানে যাই।
আচ্ছা।
যাওয়ার পরে কি হয়, ওর সাথে দেখা করবো বিকালবেলা। তো ওর সাথে যখন আমি দেখা করবো, ওদের বাড়ির সাইডে মানে যে একটা ই ছিল, মানে কি বলবো, যে একটা ক্ষেত ছিল, কুসুর গ্যান্ডারি ক্ষেত ছিল।
আচ্ছা।
তো ওর পাশে নিচে দাঁড়ায় ওর সাথে আমি কথা বলতেছি বিকালবেলা, একটু সন্ধ্যার টাইমে।
আচ্ছা।
তো ওই সময় মানে ওর যে এমন চেহারা, ওর মানে বেশি একটা ভালো চেহারা না, কিন্তু ওর যে একটা প্ল্যান ছিল কি যে ওর সাথে আমি দেখা করতে যাব, তো ওরা তাও সবাই আমাকে চেনে।
আচ্ছা।
তো এটা ওদের সাধারণ একটা ই ছিল যে আমি ওর সাথে দেখা করবো, কথা বলবো, এর মধ্যে ওর ভাই এসে আমাকে কি বললো যে আমার পিঠে ধরে মানে আমার ঘরের মধ্যে নিয়ে গেল, যে তুই আমার বোনের সাথে কি করতেছিস।
আচ্ছা।
তো এভাবে ই করে আমাকে ঘরের মধ্যে আটকা রাখে, আমার ফ্যামিলিকে ফোন দিয়ে জানানো হয় যে আপনার ছেলে তো এরকম এরকম আমার বোনের সাথে খারাপ কিছু করতেছিল, আমরা হাতে নাতে ধরছি, এখন আপনারা আসুন। তো এই কথা বলার পরে তখন আমার বয়স হলো 17 বছর। আমার আমার বড় বোনটার বিয়ে হয়নি তখন, এটা হচ্ছে 2015 সালে।
আচ্ছা। আর মেয়েটার বয়স কত ছিল তখন?
মেয়েটার বয়স ছিল 15-16 হবে, মানে আমার সেম বয়সে।
আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তারপর
তো এরপরে আমার মানে তখন রাত 8-9 বাজে, তো ওইখান থেকে পরে আমার বাড়ির থেকে আমার বড় ভাই আসে, আমার দুলা ভাই আসে, বড় দুলা ভাই আসে, আম্মু আসে না, তো আসার পরে এখন ওদের বাসায় যায়। আর ওখানে আমাদের মানে মানে আমার খালুর বাসা ছিল, মানে খালাদের বাসা ছিল।
আচ্ছা আচ্ছা।
তো খালু আসে, আসার পরে এখন রাতে আমাকে মানে এই কথা সেই কথা আমাকে বিয়ে করতে হবে ওই মেয়েকে।
আচ্ছা।
কিন্তু ওই মেয়েকে আমার একটুও পছন্দ হয় না, মানে মেয়েটার চেহারাটাও ভালো না তেমন একটা, হয়তো ও আমাকে এইভাবে মানে ফাঁদে ফেলে আমাকে বিয়ে করবে।
কিন্তু আপনার পছন্দ না, আপনি বলছেন চেহারাটা, একটু আগে আপনি বলছিলেন তাকে আপনি সম্পর্কে লিপ্ত হয়ে যান, ভালোবেসে ফেলেন, বুঝলাম।
হ্যাঁ, মানে কি যে আমি ওকে চিনি না, অপরিচিত ভাবে ওকে ভালোবাসছি আমি।
তাহলে তারপরে চেহারা দেখে আপনার সেই ভালোবাসা বদলে গেছে?
ওই ভালোবাসা বদলে গেছে বলতে কি, আমি ফোনে ওর সাথে সম্পর্ক হয়েছি, ওর সাথে যখন দেখা করছি তখন ওকে আমি হয়তো ওরকম ভাবে আমার পছন্দ হয় না, কিন্তু ওকে আমি বলবো যে আসলে হয়তো যে কোনো ভাবে কথা বললাম চলে আসবে, এরপর বলবো যে আসলে তোমাকে আমার ভালো লাগেনি, আমি তোমাকে কারণ যে তখন যখন আমি প্রেম করছি তখন তো ওকে আমি দেখিনি, ঠিক আছে, দেখার পরে হয়তো
না দেখে। তাহলে আপনি প্রেম করলেন কেন যদি আপনার দেখলে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যায়? মানুষের চেহারার সাথে যদি আপনার ভালোবাসা বদলে যায় ভাইয়া, তাহলে আপনি না দেখে প্রেম শুরু করলেন কেন?
না দেখে একটা মানুষের ভয়েস শুনে কখনো চেহারা অনুভব করা যায় না, কিন্তু আসলে আমি ওকে ভাবছিলাম হয়তো অনেক সুন্দর হবে, কিন্তু মোটামুটি হলেও হতো, কিন্তু ও আমার সেম বয়সী এক, আর দ্বিতীয় তো চেহারাটা মানে একটু যে মিডিয়াম হবে তাও না, কিন্তু কিভাবে ওকে আমি ভালোবাসবো, ওকে তো না দেখেও হ্যাঁ অনেক সুন্দর।
তাহলে প্রেম করলেন কেন শুরুতে?
ওই যে ও আমাকে ডিস্টার্ব করতো হয়তো ওর কথার কারণে। আমি
এই কারণে আপনাকে, একটা ছেলে যদি 10 দিন ডিস্টার্ব করে ছেলেটার সাথে প্রেম করবেন
না? ছেলেটার সাথে প্রেম করবো
তাহলে,
কিন্তু একটা মেয়ে মানুষ যদি একটা ছেলেকে অনবরত ডিস্টার্ব করছে,
ছেলে মানুষটা অনবরত তাকে বলবে যে আমি তোমাকে ভালোবাসি না, আমার তোমাকে ভালো লাগে না, যাও, সমস্যা কোথায়?
না সেটা ঠিক আছে, আসলে যখন একটা ছেলে 17-18
ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ 17-18 বছর যখন হয় তখন একটা ছেলের প্রেমই করা উচিত না, সেটা প্রথমে গেলাম, কিন্তু আপনি করেছেন, করে আবার তার সাথে দেখাও করতে গিয়েছেন, দেখা করে তারপরে আপনার মনে হয়েছে আপনার তাকে ভালো লাগে না, ওই জন্য আপনি আপনার মত বদলে ফেলেছেন।
না, মত বদলে ফেলাম না, মানে ওকে আমি বলবো যে আমি মানে তোমাকে আমার ভালো লাগে না, ঠিক আছে?
তারপরে আপনার ওইখানে যে আপনার লোকজন ডেকে নিয়ে আসা হলো, তারপরে কি হলো, বিয়ের প্রস্তাব দেওয়া হলো, তারপরে কি হলো?
হ্যাঁ, মানে ওখানে আমাকে বিয়ে পড়াবে, কিন্তু আমি এতে একদমই রাজি ছিলাম না, যে আমার বোন এখনো বাকি আছে, আমার বোনকে বিয়ে দেওয়া হয়নি, তাহলে আমি কেন বিয়ে করবো? কিন্তু এটা আসলে তো ওদের একটা পুরো চাল ছিল যে এই ছেলেটাকে এবার প্রেমের ফাঁদে ফেলে ওকে নিয়ে আসবো, এরপরে আজকে ওকে বিয়ে করাবো আমার বোনের সাথে, ঠিক আছে? ওদের ফ্যামিলি একটা চাল ছিল তো, কিন্তু আমি দেখা করতে গেছি পরে আমার আটকে ফেলাইছে, ঠিক আছে? কিন্তু প্রকৃত তো আমি ওকে ওইভাবে দেখে ভালোবাসিনি, ঠিক আছে? কিন্তু আমি এমনি ফোনে ভালোবাসছি,
ফোনে যে কাউকে যে কেউ ভালোবাসতে পারে, মানে আপনি কি বলতে চাচ্ছেন? আচ্ছা, আপনার সাথে এই ঘটনাটা হলে কেমন লাগবে ভাইয়া? আপনার সাথে একটা মেয়ে 3 মাস প্রেম করলো, তারপরে দেখা করার পরে বললো যে আপনার চেহারা ভালো না তো ভাই, এই জন্য আপনার সাথে প্রেম করবো না, আপনি কি করবেন তখন? আপনার ব্যর্থতা না, আপনার তখন কেমন লাগবে? আপনার সাথে 3 মাস একজন ফোনে প্রেম করে আপনাকে যদি তারপরে বলে আপনার চেহারা ভালো না, আপনার সাথে আমি প্রেম করবো না, দেখা করার পরে আপনার কেমন লাগবে?
হ্যাঁ, আমার কষ্ট লাগবে, খারাপ লাগবে।
সেটা তো আরেকজনকে ঠিকই দিয়ে আসতে চাইছিলেন, তারপর ওখানে খাইছেন অন্যরকম ধরা।
এটা তো আমার ইচ্ছা করে দেয়নি, ও জানা সত্ত্বে আমার সাথে মানে এরকম কাজ করেছে, কারণ যে ও আমার মানে আমাকে ভালোবাসে, কিন্তু ও তো আমার সাথে যায় না, কারণ যে ওর যেরকম চেয়ার ছিল আমি তো ওকে ডিস্টার্ব করিনি, যদি আমি করতাম তাহলে হতো।
কিন্তু আপনি নিজেই তো বলেছেন আপনি সম্পর্কে লিপ্ত হয়েছিলেন।
হ্যাঁ, এটা তো শুধুমাত্র ওর কারণে,
কারণ ওর কারণে কিভাবে, ওর কারণে হতে পারে, কিন্তু লিপ্ত তো আপনিও হয়েছিলেন, কারণটা সে হতে পারে, সম্পর্কে লিপ্ত তো আপনিও হয়েছিলেন।
জি, আমি হয়েছিলাম।
তাহলে এখানে 50% দায়ভার আপনার, আপনি কেন হয়েছিলেন? চেহারা না দেখলে আপনার ভাল লাগে না, চেহারা না দেখে আপনি প্রেমে কেন লিপ্ত হয়েছিলেন সম্পর্কে, কিসের যুক্তিতে?
না, এখন যদি বলেন হয়তো সেটা আমার ভুল ছিল, যে আমি হয়তো ওকে দেখে ভালোবাসিনি কিংবা ইয়ে ছিল না, কিন্তু ওই সময়টা আসলে আমিও বুঝতে পারিনি যে আসলে এরকম একটা কিছু হবে, কারণ যে ওই সময় যে কোনো একটা ছেলে 17-18 বছর হলে সবাই প্রেম করতে চায় একটু, কিন্তু আমি ওকে বারবার মানা করার পর, আমি আমার দুলাভাইয়ের সাথে কাজ করতাম তো মানে বারবার মানা করার পর ও ডিস্টার্ব করতো, তো হয়তো এক সময় আমি ওর প্রেমে পড়ে গেছি, হয়তো ভালোবাসি, কিন্তু যাই না শুনে আমাকে মানে ফাঁদে ফেলানোর জন্য, কিন্তু ভালোবাসা তো আর এরকম ছিল না যে ওর সাথে আমি দেখা করতে যাবো, ওর ভাইরে নিয়ে আমার আজকে বিয়ে করা লাগবে আমার।
অবশ্যই এটাকে আমি কোনো ভালো কাজ বলছি না ভাইয়া, ওইটাকে আমি একেবারেই সাপোর্ট করছি না, কোনোভাবেই ওটা সঠিক নয়, এটা আপনি ঠিকই বলেছেন।
কিন্তু ওর ভালোবাসা, ও কেমন ভালোবাসলো আমাকে যে ও জানে শুনে ওর ভাইরে যে আমার আছে,
আপনি নিজেই তো একটু আগে বললেন যে সম্পূর্ণটা তাদের প্ল্যান ছিল, সে তো আপনাকে ভালোবাসেনি, সে তো বুঝতে পেরেছে আপনি ওই ধরনের দুর্বল যে কিনা ফোনে প্রেম করে ফেলবেন এবং করে দেখা করতে পর্যন্ত চলে আসবেন, চেহারা দেখে ভালো লাগবে কি লাগবে না সেটা বাদ দেন, প্রথমে সে ধরে নিয়েছে, আপনি বুঝেই ফেলেছে যে আপনি কত বড় বোকা, এটা বুঝেই তো আপনাকে ফাঁসিয়েছে।
হ্যাঁ, আর ওদের একটা প্ল্যান ছিল কি যে আমাকে ওর সাথে বিয়ে করে আমাদের যে জায়গাটা পড়ে আছে ওদের বাড়ির ওখানে, তো ওই জায়গার উপরে আমাকে ঘর করে ওদের মানে ওর সাথে আমার সংসার করতে
হবে। এটা
নিয়ে মানে আমার আম্মুর সাথে অনেক মানে ই হয়েছিল, মানে অনেক কথা হয়েছিল, হয়তো আম্মু বলছিল মানে ওখানে আমার প্রায় 24,000 টাকা মতো লাগছে, মানে যে হয়তো ও বিয়ে করবেই, কিন্তু আমাদের ওখানে কিছু বড় ভাই ছিল ওই যে আমার খালোর পরিচিত, তো কোনো ভাবে আর কি তাদেরকে টাকা দিয়ে ওখান থেকে আমাদের
বাঁচিয়ে নিয়ে আসা হয়। ওকে ওকে, তো এখন আপনি মোটামুটি সেফ আছেন তো?
এখন মোটামুটি আমি সেফ আছি।
তাহলে একটা কথা বলি ভাইয়া, সুন্দরী যদি ভালো লাগে আগে সুন্দরী দেখবেন, তারপরে তার সাথে কথা বলার চেষ্টা করবেন, কথা বলে প্রেম করে সুন্দরী কিনা দেখতে যান না আর, ঠিক আছে?
আমি এই কারণে বলবো যে আসলে যত লিসেনার আছে, যে আসলে আমি হয়তো ভালোবাসতে ওইভাবে চাইনি, কিন্তু আমার সাথে ওরা জেনে শুনে আমাকে ফাঁদে ফেলে ভালোবাসার ছল করে আমাকে বিয়ে করতে চাইছিল, ঠিক আছে? কিন্তু আমি তো ওকে হয়তো রং নাম্বার হলে আমি মনকে বুঝাইতাম যে হয়তো অনেক দূরে, কিন্তু ওরা জেনে শুনে আমাকে আমার সাথে এরকম করছে, এটাই সবচেয়ে বড় দুঃখ আমার। অনেকেই আছে যে এরকম,
আমার সবচেয়ে বড় দুঃখ হচ্ছে ভাইয়া আপনি না জেনে শুনে এরকম করেছেন, আপনি না চেনে শুনে একজনের সাথে দেখা করতে চলে গেছেন। আপনার এই কলটা আমি যে নিলাম, এতক্ষণ যে আপনার সাথে কথা বললাম, তার মূল উদ্দেশ্যটা এটাই ছিল যাতে হাজার হাজার লিসনার যারা শুনছে তারা অন্তত এভাবে করে কারো সাথে প্রেম করে না ফেলুক এবং দেখা করতে না চলে যাক, এর চেয়েও বড় কোনো ঘটনাও হয়ে যেতে পারে, তাই না? আজকাল মানে 10,000 টাকা দামের একটা স্মার্টফোনের জন্য মানুষকে খুন করে ফেলে রাখা হয়। তো সেটাও হতে পারতো আপনার সাথে, সেই ক্ষেত্রে আপনি বেঁচে গেছেন আমি বলবো, 24,000 টাকা কোনো টাকাই না। ভালো থাকেন, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। ওকে, সো আমরা এই আরেকটা কল নিলাম এবং এই কলটা থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম যে কোনো কারণ ছাড়াই একজনের উপরে টাস্ক করে ভরসা করে আপনি এগিয়ে যাবেন এটা কিন্তু একেবারেই ঠিক না। আপনাকে সিচুয়েশন বুঝতে হবে, কিছুটা বুদ্ধি খোলা রাখতে হবে, কারোর সাথে দেখা করতে গেলেও এমন কোন জায়গায় যাবেন যেখানে আশেপাশে লোকজন আছে যাকে আপনি কিছুটা হলেও চেনেন, হয়তো কোনো একটা বন্ধুর মাধ্যমে চেনেন কিংবা কোনো একটা ইনস্টিটিউটের মাধ্যমে চেনেন, কোনো একটা কলেজে তাকে পড়তে দেখেছেন, কোন একটা বাসায় তাকে যেতে দেখেছেন, কোনো না কোনো ভাবে তার সাথে একটা সম্পর্ক আপনার এই জায়গাটা থাকতে হবে। আজকাল তো ফেসবুকে অনেক কিছু হয়ে যায়, আমি কাদেরকে কি বলছি। যাই হোক, এদিকে আলিনুর ইসলাম আয়নুল আছে আমার সাথে, সে লিখেছে যে একটা স্টোরি এই মুহূর্তে আমি যেটার মধ্যে দিয়ে যাচ্ছি, আমার এবং আমার কলিগের কিছু ছবি সে পোস্ট করে আমার আইডি ট্যাগ করে, 2 সপ্তাহ একটা মেয়ের আইডি থেকে কিছু নগ্ন ছবি ইনবক্স করে আমার কাছে, জানতে পারি মেয়েটা আমার কলিগের গার্লফ্রেন্ড, আবার কলিগ তার সাথে ফেসবুকে সম্পর্ক করে, তারপরে জানতে পারি আমার কলিগ তাকে বিয়ে করার কথা বলে তার সাথে শারীরিক সম্পর্ক করে, কিন্তু শারীরিক সম্পর্ক করার পর কলিগের রূপ বদলে যায়, সে যেই মেয়েটাকে বিয়ে করতে চায় না এবং মেয়েটার সাথে কোন রকম সম্পর্ক রাখতে চায় না, মেয়েটা ভালোভাবে আমার কলিগকে চিনেও না। ওকে, চিনে না তাহলে এত গভীর সম্পর্ক যায় কিভাবে? যাই হোক, তার প্রোফাইলের কিছু ছবিতে আমার ট্যাগ করার কারণে এখন মেয়েটা আমাকে ধরেছে, ভাই আপনি যেভাবে পারেন তাকে রাজি করান। তারপরে এই ব্যাপারে আমি কলিগের সাথে আলাপ করতে গেলে সে এই ব্যাপারে কোনো কথা বলতে চায়নি, এই কথা শোনার পর মেয়েটা জীবন আর রাখতে চাচ্ছে না। ভাইয়া, এখন আমি মেয়েটাকে কিভাবে বাঁচাতে পারবো? মেয়েটাকে বাঁচাতে হবে মেয়েটা নিজেরই। মেয়েটাকে যদি ওই তোমার ওই কলিগ যদি ব্ল্যাকমেইল করতে থাকে, সেই ক্ষেত্রে মেয়েটাকে টেকনিক্যালি তোমার সেই কলিগকে, একটা মেয়ে যেভাবে একটা ছেলেকে পটায় ঠিক সেভাবে করে পটায় ছবিগুলো বের করে নিয়ে চলে আসতে হবে এবং তারপরে বেঁচে থাকতে হবে। আর যদি এমন হয় যে ওই লোকটা ব্ল্যাকমেইল করছে না কিন্তু বিয়ে করতে চাচ্ছে না, সেই ক্ষেত্রে আমার মনে হয় বিয়ের কথা বলে শারীরিক সম্পর্ক করা কোনো মানুষের সাথে একটা মেয়ের নিজে থেকে বিয়ে করতে চাওয়াই উচিত না, বাকি কথা তো আর নাই বা বললাম। যাই হোক, থ্যাংক ইউ, তুমি একটা ভালো জায়গায় একটা ভালো পোস্ট করেছো আলিনুর ইসলাম আইলুল, থ্যাংক ইউ সো মাচ। আরো একটা কল আছে আমার কাছে, একটু নেওয়ার চেষ্টা করি। হ্যালো,
ওয়ালাইকুম
সালাম, আপনার নাম?
হ্যাঁ ভাইয়া, আমি ময়না বলছি থেকে।
হ্যাঁ ময়না, বলুন, আপনার সাথে কি এই ধরনের কোন ব্ল্যাকমেলের ঘটনা ঘটেছে?
না ভাইয়া, এরকম ব্ল্যাকমেল হয় না, কিন্তু আমি ভালো একটা কিছু শুনলাম, তার জন্য কল দিলাম।
সরি,
আমি তো ব্লাইন্ড, বুঝি না আমার সাথে কি এরকম করতে পারবে, আমি সেভাবে কাছে যাইও না।
আচ্ছা, তাহলে আমরা অন্য কোনো ফোন নেই। হ্যাঁ ঠিক আছে, কারণ আজকে আমরা ব্ল্যাকমেলের কথা বলছিলাম তো অন্য কোনো টপিকে আমরা সময় নষ্ট করব না, ধন্যবাদ। ওকে, আমরা আরেকটা কল নেওয়ার চেষ্টা করছি। হ্যালো,
আসসালামু আলাইকুম রেহান ভাই।
হ্যাঁ বলছি, আপনার নামটা?
আমার নাম হচ্ছে ফরাজ হোসেন সজীব।
সজীব ভাই, কোথা থেকে বলছেন?
ভাই আমি নোয়াখালী থেকে বলতেছি।
নোয়াখালী থেকে, জি ভাই, আজকের টপিকের উপরে আপনার যদি কিছু বলার থাকে বলুন।
ভাই আজকালকার চলমান রিলেশনশিপ নিয়ে যে কথাগুলো, ব্ল্যাকমেলের বিষয়টা নিয়ে আমি কিছু বলতে চাচ্ছিলাম।
জি জি বলুন।
বিষয়টা হচ্ছে যে ধরেন আমি গত বছর 2017 একটা মেয়ের সাথে ফেসবুকে ফেক আইডিতে পরিচয় হয়।
আচ্ছা, ফেক আইডি আপনার নাকি মেয়েটি?
আমার ফেক আইডি ছিল।
আচ্ছা আচ্ছা,
বলছিলাম আমি তো, এরপরে ওই মেয়েটার সাথে কথা হয়, কথা হওয়ার এক পর্যায়ে দেখা যায় যে ওর ফোন নাম্বার নিয়ে আমি কথা হচ্ছি মেয়ের সাথে, তো দিনতে কথা হয় ধরেন 4-5 ঘন্টা করে এরকম।
আচ্ছা,
তো একটা সময় আসে যে আপনার রমজানের ঈদ চলে আসে আর কি।
আচ্ছা,
তো কোনো এক কারণে ও বলছে যে ওর হোস্টেলে মানে নাকি গার্ডিয়ান ছাড়া আপনার ছুটি দিলে যেতে দেয় না আর কি।
আচ্ছা,
যদি ওই স্টুডেন্টদেরকে বাসায় নিয়ে যেতে হলে গার্ডিয়ান আসতে হয়।
ওকে, সে কোন ক্লাসে পড়ে?
সে আপনার যে ডিপ্লোমা করতেছে আর কি।
আচ্ছা আচ্ছা,
আপনার তো তখন আমি ওকে বললাম যে ঠিক আছে তোমার আব্বুকে ফোন দাও, ওনাকে বলো যে এসে নিয়ে যাবে, তো ও বলছে যে ওর আব্বু পারবে না, ওনাকে কোথায় গেছে। তাই বললাম যে আমাকে কেন বলতেছো, আমি তো চাইলেও তোমাকে আনতে পারবো না যেহেতু আমি তোমার গার্ডিয়ান না। তো ও বলতে যে আমার কিছু ভালো লাগতেছে না, আমি টাইম এইগুলো বলতেছে। তারপরে আচ্ছা বললো যে তুমি আসো আমি তোমাকে দেখবো, ঠিক আছে ভাইয়া।
আচ্ছা,
এরপরে আমি গেলাম, আমি রাত্রে গাড়ি ধরছি, তারপর পরের দিন সকাল 6টার দিকে আমি নামছি। নামার পরে আমি ওর হোস্টেলের পাশে একটা আপনার রাইসমেল আছে, ওইখানে থেকে ওর এখানে দেখা যায় আর কি, কিন্তু যাওয়া যায় না হোস্টেলের এইদিকে রেস্ট্রিক্টেড এরিয়া, তো ওইদিকে ঢুকা যায় না। তো ওখান থেকে তারপরে দেখা দেখা হইলো, কথা বললাম, এরপরে আমি বললাম যে এখন আমি কি করবো, ঠিক আছে তুমি তাহলে এখন যাও। হ্যাঁ, তো ওর আব্বু আসছে, ওর আব্বু আসার পর ওকে নিয়ে গেছে আর কি।
আচ্ছা,
এরকম ভাই ঈদ গেছে, ঈদে আমি তখন ওই যে আপনার আমার ব্যবসা ছিল ফ্রুটের আর কি, ফলের ব্যবসা ছিল, তখন আমি অনেক ব্যস্ত ছিলাম, তার সাথে আমার প্রায় 10-15 দিন কথা হয় নাই।
আচ্ছা,
মানে টোটালি যোগাযোগ করতে পারিনি আমি। এরপর আমি ঈদের মনে হয় এক সপ্তাহ পর ওকে কল দিচ্ছি, ঠিক আছে? ও বলতে যে ও ডিউটি দিয়ে গেছে, আমার সাথে রাখতে পারবো না। তারপরে আমার এরকম একটা পর্যায়ে মেন্টালি এত ডিস্টার্ব ছিলাম আমি, মনে হতো যে আমি এটা রিভেঞ্জ নিব এনিহাও, কারণ যে মেয়েটার জন্য আমি এত কষ্ট করলাম বা এত কিছু করছি। এরপর আমি ওর সাথে যখন আমার কথা হইতো ইমোতে ফেসবুকে সব গুলা আমি স্ক্রিনশট নিই, ইভেন কি ওর সাথে আমার আপনার ইমোতে কথা হয়েছিল ওইটা এই যে স্ক্রিন রেকর্ডার দিয়ে আমি ওগুলো ইয়ে করছি, বুঝছেন? আমার কাছে এইগুলা ছিল, তারপর আমি ওকে আপনার ইয়াতে মেসেঞ্জারে এগুলা পাঠাই, পাঠানোর পর ওখানে রেসপন্স করে না।
মানে ওখানে কি ধরনের কথোপকথন ছিল যেটা আপনার কাছে, মানে ব্যক্তিগত কথাগুলো আপনি তাকে স্ক্রিনশট রেখেছিলেন? ওকে, নিয়ে তারপরে পাঠান।
হ্যাঁ, ইভেন কি আমার কাছে ওই যে ইমোতে যে কথা হয়েছিল সেটারও ভিডিও ছিল আমার কাছে।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
এরপর আমি ওকে এগুলো পাঠাই, দেন ও কিছু বলে না। তারপরে আমি নিজে নিজে একটু চিন্তা করলাম, এর মনে হয় আপনার সপ্তাহখানেক পরে।
আচ্ছা,
আমি চিন্তা করলাম যে আমি যে এগুলো করতেছি, তো ধরেন আমি ওকে এগুলো দিলাম, হ্যাঁ, বা ও যদি আমার এই হিন্দি স্বীকার করে যদি ও আমার সম্পর্কটা মেনেও নেয় তাতে কি লাভ? কারণ আমি তো পাচ্ছি যে আমি এটা তো ছিনে নিচ্ছি, আমি পাচ্ছি না এটা।
এক্স্যাক্টলি ব্রাদার, হোয়াট আ ফ্যান্টাস্টিক রিয়েলাইজেশন, অসাধারণ সুন্দর একটা অনুভূতি আপনার হয়েছে। তারপরে
আমি চিন্তা করলাম যে না, আসলে আমি যে তার সাথে কথা বলছি বা এগুলো রেকর্ড করছি তাতে তো আমার কি লাভ? কেউ থাকতে পারবে না ভালোতে, আমিও থাকতে পারবো না
ভালো, কোনো লাভ নেই। সে হয়তো ভয়ে ভয়ে আপনার কাছে থাকতে পারে, কিন্তু সেটা তার থাকা হলো না।
আমার কথা হচ্ছে যদি কেউ আসে আমার কাছে তাহলে সে নিচ থেকে আসবে, আমার তাকে চিনে নেওয়ার মানে চিনিয়ে নেওয়ার কোনো মানে হয় না।
একদম সত্য কথা ভাই, একদম মানে পুরুষের মতন কথা বলছেন, সাবাস। তারপরে
হচ্ছে যে ও আমি ভাই আমার এই যে আপনার গত এই বছরে আর কি সাত মাসে 8 তারিখে আমার ফ্লাইট ছিল, আমি কাতারে যাওয়ার জন্য যাচ্ছিলাম, তো আমি তখনও তাকে ফোন দিচ্ছি। তারপরে এমনিতে কথাবার্তা হইতে আর কি, এরপরে আমি তাকে সরি টরি বলছি যে আমার আসলে বুঝে হচ্ছে আমার এগুলা করা উচিত হয় নাই। এরপরে আমি এগুলা সবগুলা ডিলিট করে দিচ্ছি, কিন্তু ওকে যে আমি মেসেঞ্জারে পাঠাইছি সেগুলো সেখান থেকে ডিলিট করে দিচ্ছি, কারণ আমার ভিতরে এই জিনিসটা কাজ করতো যে আমি ওকে যে এগুলা পাঠাইছি মেসেঞ্জারে তো এটার একটা প্রমাণ আছে, তো আমি সেটা পুরা মানে ওর সাথে যত কথা হয়েছে সবগুলা ডিলিট করে দিচ্ছি। যাওয়ার পরে কথা হইতো, তো ও ধরেন আমার সাথে এমনিতে ফ্রেন্ডলি কথা বলতো আর কি, ঠিক আছে? তো কথা বলতে আমি চিন্তা করলাম যে ওর সাথে কারণ ওর রিলেশন চলতেছে, কারণ আমি চিন্তা করলাম যে আমি যেটা থেকে একবার বের হয়ে আসছি সেটা থেকে আমার মনে হয় না যে ফেরত যাওয়াটা আমার ভালো হবে, কারণ আমি অনেক কষ্ট সেটা থেকে আপনার রিকভার করছি বিষয়টা, আমি ওখান থেকে বেরোতে আমার অনেক কষ্ট হয়েছে।
আচ্ছা,
তো আমি ওকে বললাম যে দেখো তোমার সাথে এভাবে কথা বলে তো আসলে কোন ফায়দা নাই, তুমি তোমার মতো থাকো, যা হয়েছে সেটা মনে করো একটা অ্যাক্সিডেন্ট, ঠিক আছে? তুমি নিজে বলছো যে তোমার বাবা মায়ের পছন্দ করার থেকে তুমি বিয়ে করবে, তাহলে কেন ফ্রেন্ডের দরকার নাই? তোমার হাজবেন্ড আছে, ও তোমার সবচেয়ে বড় ফ্রেন্ড, তোমার আজ না হয় কাল তো হবে তোমার হাজবেন্ড, তোমার ফ্যামিলিগত ভাবে সেটা ঠিক হয়েছে, তুমি তাকে নিয়ে হাসি থাকো না। তো এইগুলো বলার পরে ও বলবে যে না তুমি কথা বলো আমার সাথে, এগুলো আর কি, ঠিক আছে? তারপর এখন হচ্ছে বিষয়টা কি ভাই, এখন বিষয়টা অন্যরকম, মানে একটা সময় যেগুলো আমার ভিতরে কাজ করতো সেগুলো এখন তার ভিতরে কাজ করে,
এখন সে আপনাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে।
হ্যাঁ, তো এখন হচ্ছে যে আমি গত 3 মাস ধরে টোটালি আপনার ইয়াতে ফেসবুকে কানেক্টেড না, কারণ আমি চাচ্ছি না যে ও কোনোভাবে আমার সাথে যোগাযোগ করুক,
এবং এই কারণে আপনি একটা আতঙ্ক থেকে ফেসবুকে ঢুকছেন না।
হ্যাঁ, একটা আতঙ্ক থেকে ঢুকছি না ভাই, এটাই এখন কথা হচ্ছে যে সবার আগে মানে আপনার ট্রিটমেন্ট করা হচ্ছে যে মেন্টাল ট্রিটমেন্ট, ঠিক আছে? আপনার নিজের মানসিকতাকে আপনি নিজে ট্রিটমেন্ট করার হচ্ছে যে মেন,
কারণ
আপনি যদি আপনার মনকে নিজে ঠিক করতে না পারেন তাহলে কোথাও মনে হয় না যে ঠিক করা যাবে,
সেটাই, এটা আসলে ঠিক করা সম্ভব না। আমার মনে হয় আপনাকে কি মেয়েটা কি ধরনের ব্ল্যাকমেইল করছে আমরা কি একটা দুইটা এক্সাম্পল জানতে পারি?
সেটা হচ্ছে যে ভাই, যে ভিডিওটা আমার কাছে ছিল সেটা তো ওর কাছে ছিল, কারণ আমার মনে হয় যে আমার সবচেয়ে বড় ভুল ছিল যে আমি ওকে ভিডিওটা পাঠানো।
আচ্ছা, সেই ভিডিওটা তো আপনিও ছিলেন, ওই মেয়েটিও ছিল।
হ্যাঁ,
আপনি এক কাজ করেন, মেয়েটি যে ছেলেটার সাথে মানে বাসা থেকে রিলেশনশিপ ঠিক হয়েছে আমার মনে হয় আপনার তার সাথে আলোচনা করা উচিত।
এখন কথা হচ্ছিল ভাইয়া, ওর যে ফ্রেন্ডের নাম্বারটা আমার কাছে ছিল, মানে এই ফাঁকে আবার অনেক কিছু হয়েছে ভাই, ধরেন ঘুমের ওষুধ খাওয়া, তারপরে যে আমাকে এইগুলো বলে ভয় দেখানো আর কি ভাই। এখন ধরেন
আপনি কিসের ভয় পাচ্ছেন?
এখন দেখা গেছে ভাই এগুলো তো হরর হচ্ছে না যে আপনার এই এই মানে আত্মহত্যা
সেগুলো কিন্তু আপনার মেয়েটার পরিবারের সাথে এবং আপনার পরিবারের সাথে আলোচনা করা উচিত আমার মনে হয়। তাহলে একবারে সব বন্ধ হয়ে যাবে
বিষয়টা।
ইগনোর করা ঠিক আছে, আপনি যে ইগনোর করছেন এটা একদম পারফেক্ট স্টেপ, আপনার মা একদম ঠিক বলেছে। কিন্তু তারপরেও পরবর্তীতে যদি এই ধরনের কিছু হতে নেয় বা এই ধরনের কোন ঘটনার সামনে আপনাকে পড়তে হয় তাহলে আমার মনে হয় আপনার এই কাজটাই করা উচিত। আপনার সরাসরি দুটো পরিবারকে এক করে কথা বলা উচিত, এটা আমি মনে করি।
এখন 3 মাস ধরে এটা অফার
চলছে। আচ্ছা,
নাম্বার চেঞ্জ করে ফেলছি তো।
জি, বুঝতে পেরেছি। না, আমার মনে হয় আপনার ভয়ের কিছু নেই। তবে হ্যাঁ, এই ধরনের ব্যাপার যদি ঘটে সেই ক্ষেত্রে আমি বলবো যে না, আপনার মানে এখন ইগনোর করে হয়তো কাজ হচ্ছে, পরবর্তীতে কিন্তু নাও হতে পারে ভাইয়া। তখন কিন্তু আপনাকে কড়া স্টেপ নিতে হবে এবং তখন আপনাকে ভয় পেলে হবে না। আপনি যত ভয় পাবেন তত আপনার জন্য বাজে হয়ে দাঁড়াবে জিনিসটা। এক্স্যাক্টলি, ভয়ের পরে জয় না ভাই, ভয়ের বাদ দেওয়া জয়। জয় যখন হয় তখন ভয়ের কোনো বেল নেই, এটা মনে রাখবেন।
ভাই আপনার সাথে কথা বলার জন্য অনেকক্ষণ সেই শুরু থেকে চেষ্টা করতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না।
না, ঠিকই আছে, আপনার কলটা সবচেয়ে রেলিভেন্ট ছিল, সবচেয়ে রেলিভেন্ট ছিল আপনার কলটা, এবং আপনার কলটা সবার শেষে আসাই দরকার ছিল। বলুন
ভাই, মানে যারা শুনতেছে অনুষ্ঠানটা,
জি,
মানে অনেকে ফোন দিচ্ছে আমি শুনছি কিন্তু টপিকটা শেষ পর্যন্ত ঘুরে যাচ্ছে, বিষয়টা
একদম ঠিক বলছেন ভাই।
আমি একটা একটা জায়গায় একটা কথা বলবো, সেখানে আমার কি কথাটা বলা দরকার সেটা আগে আমি শুনতে হবে। আমার থেকে আমি শুনবো যে সেখানে আমার কি বলা দরকার, আমার যে বলাটা সেটা তার কি উপকার আসবে সেটা আমার থেকে আগে চিন্তা করা দরকার।
অযথা
ফোন করে আপনি যে সময়টা নষ্ট করতেছেন সেটা তো শুধু আপনার একান না,
অনেক শ্রোতার সময় নষ্ট হচ্ছে।
লাখো শ্রোতা যাদের জীবন পাল্টে যেতে পারে আপনার একটা কথায়।
আসলেই তাই, অনেক ধন্যবাদ ভাইয়া। আপনি আপনার এই কলটা আমার সবসময় মনে থাকবে, সবসময় মনে থাকবে। আপনি এত সুন্দর করে যে শেষ যে কথাটা বলেছেন না, এটা একেবারে 100% খাঁটি কথা। এই কারণেই কিন্তু সবাইকে বলতে বলি যে আপনার ঘটনার মাধ্যমেও কিন্তু আজকে আরেকজন জানলো যে কোন ধরনের বিপদে পড়তে হতে পারে, কি ধরনের ইনফরমেশন রাখতে হবে বা রাখতে হবে না। অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার মতন শ্রোতা যেন সবসময় থাকে, আমার জন্য এই দোয়াটা করবেন। থ্যাংক ইউ সো মাচ, আমিও আপনার অনেক বড় একজন ফ্যান, এটা মনে রাখবেন। আমি আমার সব ফ্যানের অনেক বড় ফ্যান। অনেক ধন্যবাদ ভাইয়া, কথা হবে আবার পরে। ওকে, সো আমরা দেখতে পেলাম একটু আগে একজন আমাদেরকে কল দিয়ে যে কথাগুলো বললেন সেইভাবেও কিন্তু ঘটনাগুলো ঘটে। সম্পর্ক নষ্ট করতে গেলেই দেখা যায় যে সেটা একটা বাজে রূপ ধারণ করে, এবং সেই বাজে রূপটা এই ইন্টারনেট যুগের কারণে নানানভাবে এই ব্ল্যাকমেইলের রূপ ধারণ করে। এর একটা অনেক বড় কারণ আছে। এর অনেক বড় একটা কারণ হচ্ছে যে যাদেরকে বা যাদের কাছে এই জিনিসগুলো ছুড়ে দেওয়া হয় যে দেখো এই ছেলেটা আসলে কেমন, দেখো এই মেয়েটা আসলে কেমন, এরাও এদেরকে এই দেখতে পছন্দ করে। এরা দেখে বলেই এই ধরনের ব্ল্যাকমেলাররা আজকে ব্ল্যাকমেল করতে পারে। কেউ যদি পাত্তা না দিত অন্য কারো ব্যক্তিগত ব্যাপারে তাহলে এদেরকে ওই থুথুর মতনই ফেলে দেওয়া যেত, কোনো সমস্যা হতো না, কারো না কারো পায়ের নিচে আস্তে করে দেবে যেত। যাই হোক, আরো একটা কল আসছে, বোধ হয় নেওয়া যেতে পারে। হ্যালো,
হ্যালো,
হ্যালো, হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে, আপনার নামটা?
আমি পায়েল বলছিলাম ঢাকা থেকে।
হ্যাঁ পায়েল বলুন।
আমি জাস্ট একটা পারমিশন চাচ্ছি আগে, যেটা হচ্ছে আমার এরকম ব্ল্যাকমেল হয়নি বা আমি কাউকে ব্ল্যাকমেল করিওনি, এই ব্যাপারে আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম।
শিওর, বলুন বলুন।
প্রথম কথা হচ্ছে আমার কাছে সবার জন্য যে কথাগুলো আমার মনে হয়েছে যে আসা উচিত ছিল, সেখানে যে আমরা একটা রিলেশনশিপে থাকি সব বিষয়ে, যেমন আমি হয়তো খুব ক্লোজ একটা মোমেন্টে আমার পার্টনারের সাথে, সেই জায়গার মধ্যে যদি কোন ছবি তোলার বিষয় চলে আসে বা ভিডিও করার বিষয় চলে আসে, সেই ক্ষেত্রে আমার প্রথমেই মনে হচ্ছে যে সামথিং ইজ রং, কেন আমি এটা আসলে করতে চাইবো, আমার ব্যক্তিগত মতামত, আমার এটা ভালো লাগবে না। এই জায়গাটা যদি আমরা মেনটেন করি সেক্ষেত্রে রিস্ক অনেক কমে যায়। তারপর হচ্ছে আপনার স্ক্রিনশট বা অন্যান্য যে ইনফরমেশন গুলো, আমার মনে হয় কি বাংলাদেশে আসলে এখন প্রেমটা মোটামুটি নর্মাল, আমাদের বাবা মায়েরাও জানেন যে ছেলে মেয়েরা প্রেম টেম করবে,
কিন্তু
আসলে মানে এরকম বিষয় না। তো আমি যদি অনেস্ট থাকি আমি যদি একটা টাইমে একজনের সাথেই প্রেম করি সেই ক্ষেত্রে আমার ভয়টা কোথায়? হ্যাঁ, আমার তার সঙ্গে প্রেম ছিল, তার সাথে আমার এই কনভারসেশন ছিল, তার সাথে আমার ক্লোজ কিছু টাইম ছিল, এবং এটা বললে আমাকে আবার জয় করতে আসতে পারে। যাই হোক, তো এই জিনিসগুলো থাকবে বা থাকতে পারে। তো এইটার মধ্যে আমি মনে করি না যে খুব বেশি আসলে ঘাবড়ানোর কিছু আছে। এখন যদি অতি মাত্রায় কোনো কিছু ভিডিও বের হয়ে যায়, যেটা সাধারণত হয়, তো সেটা হলে আসলে একটা মেয়ের কাছে বা একটা ছেলের কাছে কিরকম লাগবে, এটা আমি মানে না হওয়া পর্যন্ত আসলে বুঝতে পারবো না। হয়তো আমি অনুমান করতে পারবো যে আসলে কেমন লাগায় উচিত বা কেমন লাগে, কিন্তু যার হয় সেই আসলে বুঝবে।
মানে সম্পর্কের গভীরতা থেকে এই ধরনের জিনিস কিন্তু অনেক সময় চলে আসে। এক একজনের মানসিকতা এক এক রকম। আপনি যেভাবে বলছেন সেভাবে হয়তো আমরা সবসময় এভাবেই চিন্তা করি যে একটা ছেলেই হয়তো এই ধরনের একটা ডিমান্ড করতে পারে যে হ্যাঁ তোমার একটা নগ্ন ছবি আমার প্রয়োজন, আমি দেখতে চাই। এটা আমরা সবসময় চিন্তা করি, কিন্তু আমি নিজেও তো একজন ছেলে, আমি জানি আমার কাছে নিজেরা পাঠিয়েছে এমন অনেক মেয়ের সংখ্যাও আছে, আমি হয়তো কোনোদিনও নাম বলবো না, বাট এই জিনিসটা কিন্তু আছে। এবং এই জিনিসটার মানে এই নয় যে আমি তাকে ব্ল্যাকমেইল করতে পারি। আমার ধারণা এই জিনিসটা থেকে আমাদের বের হয়ে আসা দরকার। এই নিয়ে যদি কিছু বলার থাকে পায়েল, যে ব্ল্যাকমেইল করার মেন্টালিটিটা আসে কোথা থেকে?
ব্ল্যাকমেইল করার মেন্টালিটি আসলে অলরেডি চলে আসছে কথার মধ্যে, একটা প্রতিশোধ স্পৃহা যে আমি তাকে পাইনি, সো আমি এই জিনিসটা তার ক্ষতি করার একটা চেষ্টা। অন্যের ক্ষতি করে আমরা একটা আনন্দ পাই, বা আমাদের যখন অনেক বেশি ইনভেস্টমেন্ট থাকে একটা সম্পর্কে, সেখান থেকে সেই পরিমাণ আউটপুট, আমাদের এক্সপেক্টেড আউটপুট না থাকলে তখন আমরা আসলে সেটা প্রতিশোধটা নিতে চাই, যেটা একদমই অনুচিত। কারণ হচ্ছে প্রতিশোধ নেওয়ার বিষয়ে একটা জিনিস খুব, আমার মনে হয় যে প্রতিশোধ নেওয়ার বিষয়ে একটা জিনিস খুব বেশি মাথায় রাখা উচিত, সেটা হচ্ছে যে আমি কতটুকু অন্যায়ের জন্য, আমি ফিল করছি যে আমার সাথে অন্যায় হয়েছে, সেই কতটুকু অন্যায়ের জন্য আমি তাকে কতটুকু শাস্তি দিচ্ছি। আমাদের অনেক সময় আসলে কিন্তু সেটা পরিমাপ করা এত ইজি হয় না, সেই জন্যই কিন্তু মানে ধর্মীয় অনেক কথাবার্তা চলে আসে।
যাই হোক,
তো সেই জায়গা থেকে আমরা যদি নিজের হাতে আসলে ক্ষমতাটা না দিই, কার্মা ইজ এ বিচ আমরা কথাটা বলি, কার্মার উপর ছেড়ে দিলে অনেক কিছু এমনিতেই সলভ হয়ে যায়। কিন্তু আসলে সবাই আমরা ওই স্টেজ থাকিও না,
আমি আসলে যেটা, আমি সবচেয়ে বেশি যেটা সবাইকে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে যখন একটা ব্যক্তিগত সম্পর্কের মধ্যে আমরা যাব, তখন সেই ব্যক্তিগত সম্পর্কটা নষ্ট হওয়া মানেই এই নয় যে সম্পর্কটাকে বাইরে এনে বেইজ্জত করতে হবে, ব্যাপারটা কিন্তু এমন না। আমরা প্রত্যেকজন যদি নিজেদেরকেও একটু সম্মান করতে পারি, তাহলেও মনে হয় এই ধরনের অ্যাটেম্পট নেওয়া থেকে আমরা একটু দূরে থাকবো। কারণ যারা ব্ল্যাকমেইল করে তাদেরও তো ফ্যামিলি আছে, তাদেরও তো আপন মা বোন না থাকলেও মা বোন তো আছে, তাদের তো পরিচিত মানুষ আছে, বা তাদের নিজেদের ভাইও আছে, তাদের বাবা বা তাকে কিভাবে চোখে দেখবে যে আমার ছেলে এই কাজটা করছে একটা মেয়ের সাথে? আমি জানি না তারা এগুলোকে কিভাবে ডিল করে।
আমাদের নিজেদের মনে হয় আত্মসম্মান বলতে নেই, যে একটা আমাদের এই স্টুডিও, আমি সমাজ নিয়ে যদি কথা বলি, যে মেয়েদের ক্ষেত্রে বেশিটা হচ্ছে, সেক্ষেত্রে একটা ছেলেরও তো মানিজ্যত আছে, ভাই শুধু মেয়েরই মানিজ্যত আছে তা তো এরকম না।
না, আমাদের দেশে আপাতত সেটা ধরা হয় না,
সেটা খুব স্যাড। আরেকটা লাস্ট আমি কথা যেটা বলতে চাই, মানে আমার যদি কোনো নগ্ন ছবি চলে আসে বাইরে, ওটা আমারই শরীর, এবং আমার শরীরের উপর ডিপেন্ড করে না যে আমি আসলে পবিত্র কি অপবিত্র, আমি ভালো কি খারাপ, আমার মনটা পবিত্র হওয়া খুব জরুরি।
মন তো দেখা যায় না, দেখা তো যায় শুধু শরীর, সমস্যা তো এখানে,
এখানেই সমস্যা। তো আমি শুধু বলবো, যারা ব্ল্যাকমেইলের শিকার হচ্ছেন বা হয়েছেন, তাদের জন্য আমি শুধু একটা কথা বলবো, যে আপনার কোনো কিছু দিয়ে আসলে আপনার পবিত্রতা আমরা যাচাই করতে পারবো না। তো ওগুলো যত আমরা চিন্তা থেকে বাদ দিয়ে দিই, ওগুলোর কারণে আত্মহত্যার প্রশ্নই আসে না, কোনো ধরনের রং ডিসিশনের প্রশ্নই আসে না। একটু আমাদের মাথা ঠান্ডা করে যদি আমরা ভাবি যে আসলে এটা আমার একটা শরীর, বা এটা আমি একটা রিলেশনশিপে ছিলাম সেই সময়, আমার কিছু ক্লোজ মোমেন্টস, এটা নিয়ে আসলে এত ভয় পাবার কিছু নাই।
না, এটা নিয়ে আসলে যারা ভয় পায় এবং ভয় পেতে বাধ্য হয়, কারণ আমাদের সামাজিক রিয়াকশনটা সেরকম ভাবেই আসে, সামাজিক রিয়াকশনটা সেভাবে আসে বলেই এই ভয়টা তারা পেতে বাধ্য হয়। আবার আরো একটা কথা আছে যে যেই কাজটা হয় সেই কাজটাও কিন্তু অসামাজিকই বটে, এই কাজটা কিন্তু খুব প্রয়োজনীয় না, এটা কিন্তু এড়িয়েও যাওয়া যায়, যেটা শুরুতে আপনি বলছিলেন আর কি। তো আমার মনে হয় যে একটা মানুষকে ততটুকু না চিনে তার সাথে সভ্য অসভ্য কোনো ধরনের ইনফরমেশন শেয়ার করাই উচিত না, প্রেমে পড়া বা প্রেম করা তো অনেক দূরের ব্যাপার। যাই হোক,
তা তো অবশ্যই।
থ্যাংক ইউ সো মাচ পায়েল, আমাদের সময় শেষ। আইসিটি আইন আছে আমাদের, এটা থাকে সবার। অবশ্যই, আমাদের আইসিটি আইন আছে এবং যথেষ্ট কড়া ভাবে আছে, কেউ চাইলেই ব্যক্তিগত ব্যাপারগুলোতে আপনাকে ব্ল্যাকমেইল করতে পারবে না। যে কথাগুলো কেউ উঠে নিয়ে আসেনি সেই কথাগুলো আমি একটু শেষ করার আগে বলতে চাই, যে বেশিরভাগ সময় ব্যাপারটা এমন হয় যে যা হয় তা সম্পূর্ণ দুজনের ইচ্ছায় হয়, দুজন মিলেই দুজন ইচ্ছাকৃতভাবেই এই কাজটা করে, সেটা ফিজিক্যাল রিলেশনশিপ হোক সেটা মেন্টাল রিলেশনশিপ হোক, দুজনের ইচ্ছাটা যখন বদলে যায় তখন কোন একজন হয়তো এই ব্ল্যাকমেলের পন্থাটা বেছে নেয়, তখন সে যেটা করে যে দুজনের মত মিল থাকা অবস্থায় যে অবস্থানটাতে ছিল সেই অবস্থানটা দিয়ে বাইরে প্রকাশ করার চেষ্টা করে। এটা কিন্তু কোনোভাবেই সঠিক নয়। একটা মেয়ে আপনার প্রেমে পড়ে বা একটা ছেলে আপনার প্রেমে পড়ে আপনার সাথে সম্পর্ক তৈরি করলে বুঝতে হবে যে দুইজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে, একজন একা সম্পর্ক তৈরি করেনি। তো দুইজন মিলে যেটা হয়েছে সেটা দুজন আলাদা হয়ে যাওয়ার পরে কিন্তু অ্যাপ্লিকেবল না। সো আপনারা যারা এই ধরনের টেন্ডেন্সি রাখেন যে আমি ব্ল্যাকমেল করব, আমি এভাবে তাকে ফাঁসাবো এভাবে করব, তারা প্লিজ আমাদের লাস্টের আগের যেই কলার ছিল যিনি আমাদেরকে ফোন করে একটা কথাই বলেছিলেন যে কি লাভ তাকে ভয় দেখিয়ে যদি আমার কাছে নিয়ে আসি, তাকে যদি অপমান করে আমি পুরো পৃথিবীর কাছে ছোট করে দিই, তাতেও বা আমার আসলে কি লাভ? কোনো লাভ নেই। যাই হোক, পরবর্তী পর্বে আবারও কথা হবে। এখন রাত একটা প্রায় বেজে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় মনে রাখবেন যে প্রত্যেক রবিবার রাত ১১টায় শুরু হয়ে যায় রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব নামের অনুষ্ঠানটি। আর এই অনুষ্ঠানটা যখন শুরু হয় তখন এই অনুষ্ঠানে এমন এমন কিছু ব্যাপার থাকে যে ব্যাপারগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি আপনার সামনে, সবার সামনে, প্রত্যেকটা মানুষের সামনে এমনভাবেই তুলে ধরার চেষ্টা করি যাতে করে এই বিপদের মধ্যে আপনি না পড়েন। তবে আপনাদের মধ্যে বেশিরভাগই আমি দেখি আপনারা চুপ থাকতে পছন্দ করেন, আমরা বলতে পছন্দ করি না, কখনোই আপনারা ঠিক মতন বলেন না, এবং না বলতে বলতে একসময় জিনিসটা মানে কি বলবো যে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যে আপনাদের সাথে এবং একজন বলতে না পারা অসহায় প্রতিবন্ধীর সাথে কোন রকম কোন ফারাক থাকে না। আশা করি সেই ফারাকটা আসবে, অচিরেই আপনারা দেখতে পাবেন। আর যদি নাও আসে তারপরে রেহান রসুল চালিয়ে যাবে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, আর কেউ কিছু না বলুক, কাউকে না কাউকে তো বলতেই হবে, তাই না?
Royal Tiger Drink presents Jaha Bolibo Shutta Bolibo. Recharge yourself.
Exclusively on FusionBD.com.